আসসালামু আলাইকুম। অদ্ভুতের 297তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম আমাদের ইউজুয়াল সাপ্তাহিক এপিসোড নিয়ে এবং নিয়ে এলাম বেশ কিছু ভয়ের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করেছি আমার মতো ঘটনাগুলো পিক করে নিয়ে আসতে। তারপর গরমকাল কিন্তু চলে যাচ্ছে, চলে আসছে শীতকাল। শীতকাল চলে আসছে কারণ সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বার 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 যখন চলে আসে তখন মনে হয় শীত ঘনিয়ে আসছে। আর এই শীতের সময়টা কিন্তু আমাদের অনেকের কাছেই বেশ পছন্দের একটা সময়, কারণ আমরা বছরের বেশিরভাগ সময় জুড়েই উষ্ণতার মাঝে বসবাস করি। যদিও বৃষ্টি বাদল হয়, তার মাঝেও উষ্ণতা কিন্তু থেকেই যায়। তো শীতকালটা সবসময় পছন্দের এবং অনেক সুন্দর। রহস্য ঘিরে থাকে সবসময়, কুয়াশা ঘিরে আসে, ঠান্ডা কনকনে একটা বাতাস বয়ে যায় চারদিক দিয়ে। তো আমরা অপেক্ষা করে আছি কখন সেই শীতের বাতাস উত্তর দিক থেকে শুরু হয়ে যায়। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আর আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে কাতার থেকে শেয়ার করেছেন হৃদয়। হৃদয়ের বাড়ি হচ্ছে নরসিংদীর পলাশ থানায় এবং তিনি অতীত আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন। তো হৃদয় এইবার আমাদের জন্য ঘটনা কালেক্ট করেছেন। তিনি লিখেছেন সুন্দরবনের কয়েকটি ঘটনা তিনি কালেক্ট করেছেন তার এক বন্ধুর কাছ থেকে, এবং তিনি আমাকে লিখেছেন আমি যেন ঘটনাগুলো আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি হৃদয়ের পাঠানো ঘটনায়। হৃদয়ের পাঠানো প্রথম ঘটনা, তিনি বলেছেন তার বন্ধু তাকে বলেছে, তার বন্ধু হচ্ছে সুন্দরবনের আশেপাশে কোন একটা অঞ্চলে থাকে। তো সে বলেছে যে সুন্দরবন সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে, মানুষ অনেক কিছুর ভয় পায় এখানে। এখানে আসলে বিভিন্ন রকমের ভয় উৎপেতে থাকে, মানুষ বাঘের ভয় পায়, কুমিরের ভয় পায়, সাপের ভয় পায়, বিভিন্ন রকমের ভয়। কিন্তু তার চাইতেও বেশি ভয় যেটা আছে মানুষের মনে, যেটা খুব বেশি মানুষের সামনে আসে না, সেটা হচ্ছে ভূতের ভয়। সেখানে নাকি ভূতের ভয় আছে, যেই ভয়টা মানুষ বেশ পায় রাতের বেলা যারা চলাফেরা করে। বিশেষ করে দুটো ভূতের কথা সে লিখেছে, দুটো নামে প্রচলিত, একটা নাকি পেরো ভূত আর একটা নাম আছে গাইলান। তো যাই হোক, এটা তাদের ওখানকার প্রচলিত নাম অ্যাকর্ডিং টু হৃদয়, যে এই দুটো নামে নাকি মানুষ সেখানে চেনে এবং ভয় পায়। তো তার বন্ধু সেখানকার মানুষেরই লোক মুখে শোনা কয়েকটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তো প্রথম ঘটনাটি হচ্ছে কয়েকটা জেলের ঘটনা, এবং এই জেলেরা ছিলেন তিন ভাই। তারা মাছ ধরতে গিয়েছিলেন, তাদের পেশাই মাছ ধরা। তো রাতের বেলা তারা যেতেন মাছ ধরতে। তো যেদিন বেরিয়েছেন ওই দিন শীত আসি আসি করছে, এবং সুন্দরবনের ওখানকার কুয়াশাটা একটু ডিফারেন্ট। ঠান্ডা এবং গরম যখন মিশ্রিত হয়ে যায় তখন কুয়াশাটা একেবারে ভেসে ভেসে চলে আসে, এরকম ভাবে নাকি কুয়াশা আসতো। এবং বিভিন্ন খালের কাছে যেসব জায়গায় তারা মাছ ধরতো, এসব জায়গা কুয়াশায় ছেয়ে যেত, এরকম একটা অবস্থা। তো চাঁদনি রাত আকাশে চাঁদ উঠছে, চাঁদটা ছিল হলদেটে হলদাব চাঁদ এবং মানে বেশ মানে কঠিন ভাবে ভুতুড়ে আলো ফেলছে চারিপাশে। তো যেখানে তারা আছে খালের পাশে সেই জায়গাটা একেবারে কুয়াশায় ছেয়ে গেছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। তো মাছ ধরতে গিয়েছে তারা অনেকক্ষণ ধরে, তো একজনের নাম রানা, একজনের নাম কালাম, আর একজনের নাম ফজলু। তো তিনজন, তিন ভাই, ফজলু হচ্ছে সবচেয়ে বড় ভাই, তারপরে কালাম, তারপর রানা সবচেয়ে ছোট। তো তিনজনে মিলে বেশ মাছ ধরেছে, মাছ ধরে তাদের নৌকা মোটামুটি বেশ মানে লোডেড হয়ে গেছে মাছে। তো যেদিন তারা এরকম বেশি মাছ পায় তারা সেদিন নৌকা নিয়ে চলে যায়, তাদের কাছাকাছি একটা চর আছে ওইখানে, ওই চরটা হচ্ছে বেশ বিস্তৃত, সামনে জঙ্গল আর একটু পরে মানে একটা ছোট্ট খাল তারপরে জঙ্গল। তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে তারা সাধারণত নৌকা ভিড়ায় তাদের মাছগুলোকে মানে ভাগাভাগি করে সিস্টেম করে আর কি, মানে বিভিন্ন পাত্রে নিয়ে গোছায় তারপর রওনা দেয়। তো তারা চিন্তা করলো যে ওই চরের দিকে যাবে আর কি, আর আজকের মতো মাছ ধরা শেষ করে দিবে। তো বড় ভাই বলল ফজলু যে এখন বাদ দে, সব চল আমরা যাই। তো সবাই মিলে সব উঠায়, তিন ভাই সব জাল টাল সব গুটায় মুটায় তারা রওনা দিচ্ছে এবং তাদের বেশ মাছ উঠছে নৌকার মধ্যে এবং জিনিসপত্র রাখাতে নৌকাও টইটম্বুর হয়ে গেছে। তো এরকম ভাবে ভাইতে ভাইতে তারা যাচ্ছে ওই চরের দিকে, আর এই পাশে খালের পাশ থেকে বেশ সরু হয়ে গেছে এই জায়গা, বেশ মানে গাছের এখান থেকে বেশ কেমন জানি একটা ফিনফিনে কুয়াশার মতো আসতেছে এবং যথেষ্ট বাতাস, বেশ বাতাস, ঠান্ডা বাতাস ওই দিন, এবং বাতাসে কুয়াশা ছড়ায় যাওয়ার কথা কিন্তু কুয়াশাটা মনে হচ্ছে মানে নদীর উপরে প্রায় মানে ফুট দেড়েক জায়গা জুড়ে বেশ ভালো একটা ঘন একটা আবহাওয়া তৈরি করছে। তো ফজলু বলতেছে যে লক্ষণটা কেমন লাগে রে, এ তো কিছুই দেখা যায় না, কেমন অবস্থা, পথ হারায় এরকম সময় মানুষ। তো যাই হোক, তারা এরকম বাইতে বাইতে এক সময় ঠাউর করলো, ফজলু ধারণা করে নিল যে এই যে চর, বুঝতে পারলো দূরে, বললো যে ওদিকে চল, ওদিক চল। তো তাড়াতাড়ি তারা বেয়ে চলে আসলো ওই চরের কাছে। তো এসে নৌকাটা ভিড়াইলো ঘ্যাচ করে এক জায়গায়, তো নামছে তারা নৌকার থেকে এবং নৌকার যেই ই ছিল, অ্যাঙ্কর ছিল, সেটা লাগাই দিল, লাগাই দিয়ে তাদের জিনিসপত্র টেনে টেনে নামাচ্ছে তারা। তো যেখানে দাঁড়াইছে তার পাশ দিয়ে বেশ কিছু গাছ এরকম চলে গেছে এই পাশ থেকে, তো ওগুলার পাশে নিয়ে রাখতেছে মাছগুলা, পলিথিন বিছায়, তাদের পলিথিন ছিল, পলিথিনে বিছায় গোছায় গোছায় রাখতেছে, ভাগ করতেছে। ভাগ মানে তাদের নিজস্ব কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তারা করে, ছোট মাছগুলাকে আলাদা করে ফেলে, একটু বড়গুলাকে আরেক দিকে নেয় এবং মাছের এই মাছটা এই কাইন্ডের মাছ সেগুলাকে একসাথে রাখে, যাই হোক এরকম করতেছে এবং এটা তারা অভ্যস্ত। এরকম যখন করতেছে হঠাৎ করে ফজলু খেয়াল করলো, মানে ফজলু নিজেই চিন্তা করলো যে কি রে ব্যাপারটা কি, মনে হচ্ছে যে বাতাসটা কমে গেল আর চারিপাশে বেশ ঘন হয়ে কুয়াশা পড়তেছে, মানে ওই যে চরের যে অংশটা ওইটা পুরাই কুয়াশা ঢেকে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে প্রথমে এটা ফজলু মোটামুটি খেয়াল করলো এবং দেখলো যে কুয়াশা এমন ভাবে আসতেছে যে একটু পাশে যে পানি নৌকার উপর দিয়ে ওই জায়গাটা দেখাই যাচ্ছে না, কুয়াশায় বেশ ঘন হয়ে গেছে। তো সে তার ভাই মেজো ভাইকে বলতেছে কালামকে যে দেখ কুয়াশা মনে বেড়ে গেছে রে, কি অবস্থা, এত দেখা যাচ্ছে তোরে আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। বলে হ্যাঁ, হারিকেন আলো কেমন লাগতেছে? তো তারা হারিকেন নিয়ে নামছিল, হারিকেন রাখছে, হারিকেনের আলোটা মনে হচ্ছে একটা লাল সাদা একটা মানে একটা সাদা অংশের মধ্যে লাল আলো ছড়ায় গেছে এরকম লাগতেছে এবং তাদের রাখা মাছগুলোও ঠিক মতো দেখতে পাচ্ছে না। তো ওই সময় তারা কি করতেছিল, মোটামুটি সাইজের যে মাছগুলা পাইছিল, যেগুলো মোটামুটি দেড় দুই কেজি সাইজের, সেগুলোকে এক জায়গায় রাখতেছিল, এটাকে মোটামুটি বেশ বড়ই মনে করে তারা, একসাথে রাখতেছিল পলিথিন বিছায় সেটার উপরে। এই সময় হঠাৎ করে একটা কণ্ঠ আসলো, মাছ দে, মাছ দিয়ে যা। তো কণ্ঠ শুনে ফার্স্টে রানা ছিল পিছনে ছোট ভাই, সে মনে করছে যারি কে মাছ চায়, তো চোর ডাকাত তো মানে আর কি এরকম মাছ চাবে না, আইসা মানে সরাসরি হামলা করবে বা তারা ডাকাতি করে, তাদেরকে বুঝেই তারা তাদের অবস্থা বুঝে এরকম ভাবে মাছ চাইতেছে অন্ধকারে কুয়াশায় ঢাকা। তো রানা তার বড় ভাইকে বলতেছে শুনছেন দাদা, শুনছেন? তো ই বলতেছে ওইখান থেকে, বড় ভাই বলতেছে যে চুপ চুপ মানে কথা বলিস না। কুয়াশায় এক ভাই আরেক ভাইকে দেখতেছে এক একটা অবয়বের মতো, মানে তাদের স্পষ্ট বুঝতে পারতেছে না এবং এই হারিকেনের আলোতে সবকিছু কেমন জানি ঘোলাটে লাগতেছে। আবার বলল মাছ দে, মাছ দিয়ে যা। তো এটা যখন শুনছে কালাম মনে করলো, মানে মেজো ভাইটা মনে করলো যে হয়তো এখানকার যে পেরোভূত, তার মানে এই ভয়টা পেয়ে বসলো যে পেরোভূত মনে হয় মাছ চাইছে তাদের কাছে। সে আর কোনো কথা না বলে সে যতটুকু মনে করছিল সে জানতো, মানে কালামের একটা ধারণা ছিল, কালাম অতীতেও শুনছিল যে মাছ দিয়ে দিলে নাকি কিছু বলে না। তো কালাম হাত দিয়ে মোটামুটি বড় একটা মাছ নিয়ে তার এখান থেকে হেঁটে চলে গেল ওর মধ্যে দিয়ে, ওই আলো আধারিত সে দেখতে পাচ্ছে না, কুয়াশা ঢাকা জায়গা দিয়ে সে চলে গেল একেবারে নৌকার কাছে। এই সময় সে খেয়াল করলো ঠিক পেছনে যে গাছ ছিল ওইখানে, আর বেশ ঘন হয়ে জন্মানো কিছু ঝোপ গাছ, ঝোপালো গাছ এখানে ছিল, তো সেইটার পাশ থেকে, সেই কড়া গাছের ওদিক থেকে মনে হলো একটা বড় কালো হাত আসলো, এবং সে আলো হাতটা সে বুঝতে পারছে অবয়বটা, কারণ আকাশে চাঁদ আছে, কুয়াশা ভেদ করে চাঁদের আলো নামতেছে, মানে চাঁদের আলোটাও কেমন একটা ঘোলাটে একটা সাদাটে ভাব, এর মধ্যে তো একটা হাত এবং বেশ বড় হাত, এবং এরকম ভাবে হাতটা আসতেছে। তো কালাম বুঝতে পারছে যে হাতের মধ্যে বড় বড় নখ, এরকম হাতটা একদম সামনে আসলো কালামের। তো কালাম দিয়ে সামনে চলে গেছিল, গিয়ে সে আস্তে করে মাছটা ওই হাতের মধ্যে দিয়ে দিল। তো দেওয়ার পরে হাতটা কেমন জানি এরকম করে একটা ই করলো, আরো দে। তো এই যে আরো দে বলছে, কালাম ভয় পেয়ে গেছে, এইবারে কণ্ঠটা শুনে আরো ভয় পেয়েছে। আর ওদিক থেকে তার বড় ভাই ফজলু বলতেছে, এই কি করলি কি করলি, মাছ কেন দিলি মাছ কেন দিলি। তো বলছে কালাম দিশেরা হয়ে দৌড় দিতে যেয়ে পা পিছলায় পড়ে গেল পানিতে। তো পানিতে পড়ার পরে দেখলো হাতটা ফস করে নাই হয়ে গেল ওদিক থেকে, মানে এক সেকেন্ডে মানে হাতটাকে দেখা যাচ্ছে না। এই হাত নাকি বড় ভাইও দেখছিল, তাদের ফজলু, সেও দেখছিল যে হাতটা ফস করে নাই হয়ে গেল। আর কালাম পানিতে পড়ে সে মানে হাত পা মানে ই করতেছিল, মানে ঝাঁপাইতেছিল, সে উঠে আসবে তাড়াতাড়ি, মানে বেগতিক ভাবে পড়ছে পানিতে, সে তো উঠে আসবে এরকম করতেছিল। হঠাৎ করে মনে হলো যে তার পা ধরে কেউ টান দিছে, তো সে বলছে ওরে দাদারে বলে পানির মধ্যে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তো তার চিৎকার শুনে তার ছোট ভাই রানা মনে করছে যে ভাইকে মনে হয় কুমিরে টান দিছে, তো সে তো ভয় পেয়ে গেছে, এবং এই ভৌতিক ব্যাপারটাও আছে। তো সে সাথে সাথে দৌড়ে যেয়ে তাদের ওখান থেকে যে বইটা আছে, বইটা নিয়ে পানিতে লাফায় পড়ল। সে পানিতে লাফায় সে সাঁতরাচ্ছে, মানে বইটাকে ধরছে এমন ভাবে ও সাঁতরাচ্ছে, রানা খুব পাকা সাঁতালু ছিল। তো সে দেখতেছে তার ভাইকে, বুঝতেছে কুয়াশার উপর দিয়ে একটা অবয়বের মতো পানি চিড়ে টেনে নিয়ে যাচ্ছে কিছু। তো সে তার ভাইকে চিৎকার করে বলতেছে যে থাক আমি আসতেছি দাদা, থাক আমি আসতেছি বলে সে সাঁতরাচ্ছে। তো কিন্তু সে পারতেছে না সাঁতারে, তার ইসে আর ওরকম হচ্ছে না। সে অনেক কষ্টে একসময় ডুব সাঁতার দিল, ডুব দিয়ে পানির নিচে পরিবেশটা অন্যরকম লাগতেছে, কারণ সবুজাভ পানি আর উপরে চাঁদের আলোটা পড়ছে, উপরে সে কুয়াশা ছিল পানির উপরে, সেখানে তো দেখা যাচ্ছিল না, এখানে সবুজাভ পানির উপর কুয়াশা পড়ছে, কেমন যেন একটা অবস্থা। এর মাঝে সে দেখতেছে যে তার ভাই যাচ্ছে পানির তল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তার ভাইকে, মাথাটা হয়তো উপরে আছে তার ভাইয়ের তখনও। তো সে খেয়াল করে দেখলো এই পানির মধ্যে সবুজাভ, হালকা আলোকিত সবুজাভ, যেহেতু উপরে চাঁদের আলোটা পড়ছে, সে বুঝতে পারতেছে মনে হচ্ছে তার ভাইকে একটা হাতের মতো, বিশাল একটা হাতের মতো টেনে নিয়ে যাচ্ছে, ভাইয়ের কাছে ধরে রাখছে। তো রানা খুব দ্রুত সুইফট সাঁতার কাটলো, সাঁতার কেটে ভাইয়ের কাছে যে ভাইকে ধরে ফেলছে এক সময়। তো ভাইকে ধরে ফেলার পরে সে টানটা সে নিজেও ফেস করছে, যে মনে হচ্ছে এমন টান যে সে নিজেও ভাইয়ের সাথে যাচ্ছে। তো সে কোনো মতে পানির উপর মাথা তুলে সে একটা দোয়া পড়লো, চিৎকার করে দোয়া পড়ে সে আবার ডুব দিল, মাথার নিচে দিয়ে টান দিল। তো দোয়াটা যে পড়ছে সে টান দিছে, এই টানের চোটে দেখলো তার ভাই ছুটে গেছে ওখান থেকে, তার ভাই ছুটে আসছে। সে কোনো মতে ভাইকে টেনে, মানে ভাইয়ের যে হাত ধরছিল হাত ধরে টান দিতেছে ভাইকে, সে মাথা উঁচা করে বলতেছে, মাথা উঁচা করতে আর বলতেছে সাঁতার কাট সাঁতার কাট দাদা। তো তার ভাইও বুঝতে পারছে এছাড়া, তার ভাইও সাঁতরাচ্ছে। তো কোনো মতে তারা দুইজনই দুই ভাই সাঁতার কেটে উঠে আসলো ডাঙার দিকে, হাছড়ে পাছড়ে আগে রানা উঠলো এবং তারপরে তার ভাই কালাম উঠল। তো দেখলো যে না, তার ভাইয়ের মানে কুমির জাতীয় কিছু ধরনের, ধরলে তো পা কেটে মেটে চলে যেত এরকম আর কি, সেরকম কিছু না, কিন্তু ভাইয়ের পায়ে প্রচন্ড ব্যথা। তো কালাম উঠে কোনো মতে ছেঁচড়ায় মেঁচড়ায় উঠে উপর উঠছে, এদিকে ফজলু দিশেহারার মতো ভয়ে ওখানে দাঁড়ায় আছে। তো বলতেছে যে কি হয়েছে কি হয়েছে, চিৎকার করে তোর আসছিস? তো বলছে হ্যাঁ দাদা নিয়ে আসছি, কালাম দাদা নিয়ে আসছি। তো উঠায় নিয়ে আসছে, আনার পর দেখতেছে যে কালামের পায়ে ব্যথা। তো ওখানে তখন কিছু বোঝা গেল না, তারা তাড়াতাড়ি তাদের জিনিসপত্র নিয়ে নৌকায় উঠলো, মানে টেনে টুনে মাছ নিয়ে উঠলো, এবং কালামের পায়ে প্রচন্ড ব্যথা, কালাম বসে আছে নৌকার মধ্যে, দুই ভাই ফজলু এবং রানা দুইজনে তাদের মাছ টেনে টুনে নৌকায় নিয়ে নৌকা ভাসায় দিল পানিতে। নৌকা যখন ভেসে যাচ্ছে তারা একটু সামনে গেছে, তো এইখানে যেখান দিয়ে যাচ্ছে এই জায়গাটা একটা সরু খাল পার হইতে হবে তাদের। তো সরু খালের মাঝখান দিয়ে যখন যাচ্ছে নৌকা নিয়ে, তখন দেখলো বাঁ পাশ থেকে শব্দ আসলো, কি রে তোদের আরো মাছ দিতে বলছিলাম দিলি না, এখন দিব তোদের নৌকা ডুবায়। হঠাৎ দেখলো প্রচন্ড আলোড়ন পানিতে নৌকা, এরকম এরকম কাজ হচ্ছে, এবং ছোট নৌকা, এবং তাদের নৌকাতে ওই দিন অনেক জিনিসপত্র, মাছও অনেক উঠছে। তো ভয়ের চোটে তখন ফজলু বলল দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, মাছ দিচ্ছি, নৌকা ডুবেন না নৌকা ডুবেন না, বলতে বলতে রানারে বলল ধর। ধরে সে ওই যে মাছ যে আলাদা করছিল এই বড় বড় মাছের যে ইটা টোপলাটা বড় ড্রামের মতো নিয়েছিল ওইটা নিয়ে ছুড়ে মারলো এই পাশে ঝোপের মধ্যে। তো ড্রামটা এখান থেকে উড়ে যেয়ে পড়ছে ধাপ করে পানির মধ্যে অর্ধেক এবং মনে হয় ডুবে যাচ্ছে। তো দেখলো যে তাদের যে নৌকা নড়াচড়া এটা বন্ধ হয়ে গেল, নৌকা নড়াচড়াটা বন্ধ হয়ে গেল, নৌকা মানে ছেড়ে দিয়েছে কেউ। এবং মনে হলো পানির একপাশে বড় একটা বুদবুদ উঠলো, ভ্রম করে একটা পানির বুদবুদ, এবং তারপর ওই জায়গাটা ঘূর্ণির মতো তৈরি হলো, পানি একদম ঘুরে ওদিকে ঢুকে যাচ্ছে এরকম। তো নৌকাও কিন্তু ঘূর্ণির মধ্যে পড়ে যাচ্ছে। তো সাথে সাথে বলল ফজলু যে নৌকা তাড়াতাড়ি বাই, ঘূর্ণির থেকে বের কর নৌকারে। তো তিন ভাই মিলে সমানে বৈঠা দিয়ে চেষ্টা করতেছে বেরোনো এবং নৌকা অনেকটাই ঘূর্ণির দিকে চলে যাচ্ছে। তখন ফজলু বলতেছে ঘূর্ণিতে গেলে কিন্তু নৌকা যাবে, নৌকা ডুবে যাবে, তাড়াতাড়ি কর। তো তিন ভাই মিলে অনেক চেষ্টা করতেছে এবং দোয়া দরুদ পড়া শুরু করলো, পড়তে পড়তে একসময় বের হয়ে গেল নৌকা ঘূর্ণির আয়তার থেকে। এবং তারা দেখলো যে ওই জায়গাতে পরবর্তীতে আরো জোরে জোরে মানে বেশ বড় বড় কয়েকটা বাবলের মতো উঠলো ভ্রুপ ভ্রুপ করে এখান থেকে দেখতেছে। এবং তারপর মনে হলো যে পানির একটা পিলার ওদিকে ভেসে উঠলো উঁচা হয়ে, মানে ভস করে ভেসে উঠে ওইখানে আবার পানিটার মধ্যে বিশাল আরোহণ হইল। তো যাই হোক, তারা তাড়াতাড়ি ওই নৌকা বাইতে 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 বড় খালে পড়ে গেল এবং সেখান থেকে তাড়াতাড়ি তারা বেয়ে আসা শুরু করলো। তো বেয়ে আসতে 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 তো তখন আর কোনো সমস্যা হয় নাই, তারা এক সময় তাদের গ্রামে চলে আসলো, মানে তারা যেখানে থেকে মানে রওনা দেয় সেই জায়গায় চলে আসলো। তো ওইখানে নেমে তাদের যেই মাছ বেঁচেছিল সেগুলোকে তুলে ফেললো তারা, আর কালামকে তুললো। কালাম দেখলো যে কালামের অনেক জ্বর আসছে, তো তাকে দুই ভাই মিলে টেনে তুললো, টেনে তুলে দেখলো যে তার পায়ের এখানে যতটুকু হারিকেনের আলো দেখা যাচ্ছে কালশিটের মতো, কালশিটের মতো পড়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে তারা এই ভাইকেও টানলো, মালও টানলো, টানতে মানে পালা করে করে আর কি, এবং কেন কালাম ঠিক মতো হাঁটতে পারতেছে না সে। তো বাড়িতে আসার পরে তারা কালামকে তো বিছনায় পড়ে গেল কালাম, আর তাদের জিনিসপত্র তো ওখানে রেখে তারাও কালামের সেবায় লেগে গেল। তো ভালো মতো তারা দেখলো তখন আরো বেশি অধিক হারিকেনের আলোতে দেখলো যে পায়ের মধ্যে মনে হচ্ছে এরকম এক একটা এক মুঠ সমান সমান জায়গা বড়, মানে প্রায় দুই ইঞ্চি সমান সমান কালো কালো এরকম চারটা দাগ কালচে, মানে মানে চেপে দিয়ে ওখানে ধরছে মাংসটা কালচে হয়ে গেছে, রক্ত জমে ওইখানে এরকম, আর পাশ দিয়ে একদম চিড়ে গেছে। তো ওই সময় তারা ওখানে গ্রামের চিকিৎসা তো ছিল, তাদের ওই হলুদ টলুদ এগুলো দিত আর কি, তো দুধের সাথে হলুদ টলুদ খাওয়াইছে তাকে, তারপর দোয়ার দুধ পড়ে ফু দিছে। তো রাতের বেলা কোনো মতে গেল, পরদিন সকালে কবিরাজকে আনলো, কবিরাজকে দেখালো আকাশ পাতাল জ্বর কালামের গায়ে। তো কবিরাজ বলল যে তো পেড়ে ধরছিল, পেড়ে ধরছিল তোমাদেরকে, আর ওরে পায়ে ধরে ট্রান্সফার নিয়ে যেত পানির তলে, ওতে বেঁচে গেছে, আর ভাগ্য ভালো ছিল, আল্লাহ বাসাই দিছে বেঁচে গেছে। তো যাই হোক, তো কবিরাজ তাকে চিকিৎসা দিল, মোটামুটি ওই যে তার শেকড় পত্র ইত্যাদি দিল, আর বলল যেহেতু বেঁচে গেছে তোমরা সদগা টদগা দাও, মসজিদের হুজুরের সাথে কথা বলো, দোয়া দুরুদ পড়ানো, আর ওরে নিয়ে মাস্টার ধরতে যাও না কতদিন, ওরে রেখে দাও। তো যাই হোক, তো দুই ভাই বাকি দুই ভাই তারা মসজিদে নিয়ে গেল পরদিন কালামকে ধরে, এবং নিয়ে গেল তো হুজুর দেখে বলল যে ওখানে অসংখ্য বদজিন আছে, পুরো একটা জঙ্গল বিস্তৃত এলাকা, বলছে যে দেখেন পাহাড় জঙ্গল ফাঁকা জায়গা, এইসব জায়গায় তো এরা থাকবে, জিনদের থাকার জায়গা এটা, ভালো জিন একরকম আর দুষ্ট জিন আরেক রকম জিনিস, তো এইসব জায়গায় যারা এই মাছ বা এগুলো খুঁজে এগুলো দুষ্ট জিন, এরা এইসব জায়গায় থাকে, এদের পাল্লায় পড়ে গেলে তো এরকমই অবস্থা, দরকার কি ওরকম সময়টা বেছে বুঝে শুনে মাছ ধরতে যাবেন, এবং খোলা জায়গায় আর দোয়া দরুদ পড়ে নেবেন যাওয়ার আগে, কোথাও শরীর বন্ধ করে যাবেন। হুজুর বিভিন্ন পরামর্শ দিল এবং তারা দুই ভাই শুনলো, এবং তাদেরকে বলল যে আপনারা প্র্যাকটিসিং হন, যারা প্র্যাকটিসিং বলতে মানে বলছে যে আপনারা সঠিকভাবে চর্চা করেন, ধর্মচর্চা করেন, প্রতিদিন যে নামাজ পড়ার কথা নামাজ পড়েন, দোয়া কালাম পড়েন, এগুলো করলে কিন্তু সমস্যা হয় না, আল্লাহর নাম নিয়ে রিজিকের সন্ধানে যাবেন। আর বলা হয়েছে যে এরকম রাত্রের বেলা ঘুমানোর জন্য, দিনের বেলা কাজ করার জন্য, তো সেটা করবেন, ফজরের পরপর চলে যাবেন, দরকার কি রাতের বেলা মাছ ধরতে যাওয়ার, তো দরকার নাই। তো ওইখানকার মানুষের যারা এই রাতে মাছ ধরত তাদের এটা অভ্যাসই ছিল, তাদের মানে আসলে বলেই করা যাবে না, তারা ওই সময়টাই যেত, তারা মাছ পেত। তবে এই যে ফজলুরা নাকি প্র্যাকটিস করা শুরু করছিল, তারা ধর্মীয় চর্চাটা খুব বেশি করত তখন থেকে, এবং মোটামুটি যাওয়ার সময় কোথাও দোয়া দুরুদ পড়েই যেত আর কি। আর আস্তে আস্তে কালাম সুস্থ হয়, কালামও পরে মাছ ধরতে যায়, কিন্তু কালাম নাকি নিজে কখনো আর এরকম রাতের বেলা যাইত না মাছ ধরতে, সে ওই ভোরবেলা যারা যেত তাদের সাথেই ভিড়ত মাছ ধরার ক্ষেত্রে। তো এই ছিল এই তিন ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা, এই পেড়ভূতের ঘটনা। এছাড়া আরো ঘটনা শেয়ার করেছে আমাদের সাথে হৃদয়। তো দ্বিতীয় ঘটনা এখন চলে যাব। তো হৃদয়ের শেয়ার করা এই ঘটনাটা হচ্ছে বেশ পুরনো, অনেক বছর আগের, এটা বাওয়ালিদের নিয়ে ঘটনা। তো দুই বন্ধু ছিল, একজনের নাম হাসিম একজনের নাম কালাম, তারা বনে যেত কাঠ সংগ্রহ করতে, মানে লাকড়ি সংগ্রহ করতে। তো এই দুই বন্ধু একই পেশার ছিল এবং তারা বেশ লম্বা সময় ধরে এই কাজ করছে, এভাবেই তাদের পূর্বপুরুষরা দিনপাত করছে, তারাও একই কাজ করে। তো তারা বিভিন্ন সময় বনের ডেন্স অংশগুলো চলে যেত যেখানে অনেক গাছ এবং যেখানে বাওয়ালিরা কাঠ সংগ্রহ করে। তাদের একটা নৌকা ছিল, সেই নৌকায় করে যেত, সাধারণত কয়েকজন মিলে যেত, কারণ বনে এরকম মানে দেখা যেত যে কোথাও যেতে গেলে বেশ কয়েকজন মিলে যাওয়াটা ভালো আর কি। তো একদিন এরকম সকালবেলা হাসিম বসে আছে তার কুঠার হাতে নিয়ে, ওয়েট করতেছে। তো অনেকক্ষণ পর কালাম আসলো। তো দুজনে মিলে বসে আছে নৌকার পাশে গল্প করছে, কিন্তু আর কেউ আসছে না। তো তারা চিন্তা করলো, কি রে আজকে কি কেউ যাবে না, আরো দু একজন তাদের সাথে যাওয়ার কথা। তো দেখলো যে বেশ অনেকক্ষণ থাকার পরে যখন কেউ আসলো না, তখন হাসিম বলল যে চল যাই, আমরাই যাই। তো দুই বন্ধু মিলে রওনা দিল। তো ওই দিন বেশ কুয়াশাচ্ছন্ন দিন, বেশ কুয়াশায় ছেয়ে গেছে, দিনের বেলাও বেশ কুয়াশা চারিদিকে ছাওয়া। তো তারা বুঝলো যে তাদের সাথে সঙ্গী সাথীরা বেশ অলসতায় পড়ছে আজকে, তাই তারা যাচ্ছে না, কারণ তারা এই যাওয়া আসার পথে নৌকাও বেশ কম দেখলো আজ। তো নৌকা কম দেখার কারণ হচ্ছে যে আজকে তাহলে যারা এখানে বিভিন্ন প্রফেশনে যায় তারা খুব একটা আসে নাই, বনে আসে নাই আর কি, কারণ সেখানে তো বিভিন্ন রকম প্রফেশনের মানুষ আছে, বাওয়ালি আছে, মৌয়াল আছে, জেলে আছে। তো দেখা যাচ্ছে যে আজকে মানুষ খুব কম। তো হাসিমরা আর কোন চিন্তা না করে যাচ্ছে, তাদের কাছে বেশ ভালোই লাগছে দুই বন্ধু গল্প করতে করতে। তো গল্পের এক ফাঁকে কালাম হাসিমকে বলতেছে, দোস্ত কুয়াশা তো ভালোই পড়েছে, আজকে ঠান্ডাও পড়তেছে বেশ, তো এত দূর না যে আমরা সামনের খাল দিয়ে তো বাইরে ঢুকে যেতে পারি। হাসিম বলছে, সামনের খাল দিয়ে বাইরে ঢুকে কি হবে? বলে, দেখছিস ওই জায়গায় খালটা বড় হয়ে গেছে, ওখান থেকে গিয়ে সোজা গেলি পরে ডানে দেখছিস ওই জায়গায় কত গাছ, ওখানে তো গাছ একেবারে ঘন হয়ে জন্মেছে বেটা, ওই ঘেসেল মাটির পরে বিশাল জঙ্গল। তো তখন হাসিম বলতেছে যে, না তোর মাথা খারাপ হয়েছে, ওই জায়গায় পেড়ো আছে, সবাই না করে, মুরব্বীরা কেউ ওখানে যায় না, আর আমরা দুইজন মাত্র মানুষ, তুই কি? তো তখন কালাম বলতেছে, দুইজন বলেই তো যাবো, অসুবিধা কি? আরে বেটা তুই এগুলো বিশ্বাস করিস, এই মানুষজন এসব কথাবার্তা বলে, এগুলো মানুষকে উল্টো পাল্টা কথা বলে বোঝায়, এনে কিছুই নাই, এই বাঘ আছে ই আছে, তো ওইখানে হবে না, আমরা এতদিন ধরে কাট কাটতেছি না, জঙ্গলের নিয়ম আমাদের দুইজনের একেবারে ভালো মতো সেনা, কোন সমস্যা নাই, দুজন মিলে যাব, যে ওইখানে কাটকুট কাইটে সব বাইন্ডে নিয়ে চলে আসবো, কোন সমস্যা হবে না রে, এত দূর যাওয়ারও দরকার নাই, বেশিক্ষণ লাগবেও না, চল। তখন হাসিম বলতেছে, না রে দোস্ত আমার সাহস হয় না ওদিক যাওয়ার, কারণ আমি শুনেছি আমার বড়দের কাছে শুনেছি ওদিকে যাওয়া ঠিক না। তখন কালাম বলছে, আরে না কিচ্ছু হবে না, চল চল চল। তো যাই হোক, দুই বন্ধু মিলে কথা বলতে বলতে তো কালামই আস্তে করে তার এদিকের মুখটা, নৌকার মুখটা ঘোরানোর চেষ্টা করলো। তা হাসিম একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তো খালে ঢুকলো, ঢুকে সেই খাল দিয়ে তারা যাচ্ছে, এই খালটা কিন্তু একদম নিশ্চুপ, কারণ তারা যখন যাচ্ছে বেশ কুয়াশা দুই পাশে, মানে একদম ছেয়ে গেছে, এবং এখানকার ঠান্ডাটা বেশ কম, মানে একটু আগে কিন্তু তারা বেশ ঠান্ডা পাচ্ছিল যখন বড় গাঙে ছিল, তখন এখানে ঠান্ডা বেশ কম, মানে দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা কমে গেছে, কিন্তু কুয়াশার ডেন্সিটি বাড়ছে চারিপাশে। তো যাই হোক, এভাবে চলতে চলতে এক পর্যায়ে তাদের সামনে দেখা দিল বেশ সেই প্রান্ত ছাওয়া গাছের রাজ্য, দেখা যাচ্ছে বিশাল বড় বড় গাছ আছে এখানে, বিভিন্ন গেওয়া গরন সুন্দরী বিভিন্ন রকমের গাছ। তো এবং সেই পাড়টা নেমে গেছে ওইখানে নিচু হয়ে, পাশে পাশে কিছু কেওড়া গাছ এরকম হয়ে আছে, তো পাড়ের কাছে কাদা আছে, তো ওইখানে গিয়ে খ্যাচ করে নৌকা ভিড়ল। তো কালাম বলতেছে, এই তো আসি পড়িছে, চল আমরা হেঁটে যাই, এমনি সামনে গেলি পরে দেখবি একটু ফাঁকা জায়গা আছে, বিশাল প্রান্ত আছে, সেখানে ঘেসল জমি, বড় বড় ঘাস। তো তখন হাসিম বলতেছে, ওই ঘাসের মধ্যে কিন্তু মামা লুকায় থাকে, রে না ওই চিন্তা করিস না, আমরা নিজেরা বুঝে শুনে যাব, কোনো সমস্যা নেই, চল। তো দুইজনে মিলে কথা বলতে বলতে তাদের কুঠার আর যে দড়ি, তারা রশি আর কুঠার নিয়ে আসতো, এগুলো নিয়ে গোছায় ফেললো। তো গোছায় ফেলে যখন দুই বন্ধু নামছে পাড়ে, তো নামার সাথে সাথেই হাশেম যেটা করলো, কাদা উঠায় নিল পাড় থেকে। সে বারবার তাকাচ্ছে, মানে পাশে কাদার মধ্যে সে কোন বাঘের পায়ের ছাপ আছে নাকি, এটা মানে তার মাথার মধ্যে মানে বেশ একটু অন্যরকম লাগতেছে। তো যাই হোক, সে কাদা উঠায় নিয়ে সে তার গায়ে মাখা শুরু করলো। হাশেম শুকনো শুকনো কাদাগুলো গায়ে মাখতেছে এবং দোয়া পড়ে ফু দিয়ে নিছে কাদায়। তো সে কালামকে বলতেছে যে কাদা নে, গায়ে মাখ, আমি পড়ে ফুঁতেছি। কালাম হেসে দিয়ে বললো যে তোর কি মাথা খারাপ, আমি এগুলো গায়ে মাখবো, তুই কি পাগল, তাহলে কি এখানে আসতাম নাকি, কি বলিস তুই উল্টো পাল্টা কথা। তো এইগুলো কালাম বলে দূর দূর তোর কাদা তুই মাখ বলে হেঁটে সামনে চলে গেল অনেকটা। এই সময় হাশিমের চোখে পড়লো নদীর পাড়ে দুইটা অদ্ভুত পায়ের ছাপ। ছাপটা হচ্ছে এরকম, মনে হচ্ছে যে পাটা মানে উল্টো হেঁটে গেছে এদিক দিয়ে, মানে পানির দিক থেকে কেউ যদি মানে আসে তাহলে তো দেখা যাবে যে পানিতে মানে ওদিক দিয়ে হেঁটে আসছে পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ, কিন্তু এটা মনে হচ্ছে যে পানির থেকে উঠে গেছে দুইটা পায়ের ছাপ, মানে জিনিসটা মানে একেবারে অন্যরকম। তো হাশিমের কাছে একটু ভয় লাগলো এবং এই পায়ের ছাপ কয়েক সেট মানে এই কাদা দিয়ে উঠে সামনে ঘাসে ওঠা পর্যন্ত। তো হাশিম আস্তে আস্তে এগিয়ে গেল পায়ের ছাপের দিকে। সে খেয়াল করে দেখতেছে বেশ লম্বা, মানে যে পায়ের পার যে পাতা এটা দেখে সে বুঝতে পারতেছে এই পায়ের যে মালিক সে মিনিমাম 7-8 ফিট লম্বা হবে, এর থেকে কম লম্বা হওয়ার কথা না, এত লম্বা পায়ের পাতা কার থাকে। আর বুড়ো আঙ্গুলের যে জায়গাটা ওই জায়গা বেশ সুচালো পায়ের ছাপ। তো হাশিমের বুকটা কেঁপে উঠছে, সে যদিও গায়ের মধ্যে শুকনো কাদা দোয়া পড়ে সেটা মেখে নিছে এবং সে উঠে সামনের দিকে হাঁটা দিল। ততক্ষণে কালাম কিন্তু উঠে গেছে পাড়ে, উঁচু পাড়ে উঠে গেছে কালাম। উঠে বলছে এদিকে আয়, তাড়াতাড়ি আয়, কি রে। তো কালামের তাড়া পেয়ে হাশিম উঠে আসলো পাড়ে। উঠে দেখতেছে তারা যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা একটা সমতল জায়গা এবং তার ডান দিকে বেশ কিছু গাছপালা, কিছু কেওড়া গাছ নেমে গেছে এই খালের দিকে এবং তার পাশে কিছু ঝোপঝাড়ও আছে। সামনে গিয়ে দেখতেছে বেশ কিছু গোল গোল পাতার গাছটা আছে এদিকে, কিন্তু এদিক দিয়ে হেঁটে যাওয়ার সোজা রাস্তা এবং সেই রাস্তাটা এরকম মানে মানে রাস্তা তৈরি কোনো রাস্তা না, মানে যাওয়া যায় বেশ খোলা ফাঁকা এবং তার থেকে সামনে গেলে জায়গায় জায়গায় কিছু বড় গাছ আছে, সেই গাছগুলা হবে 10-12 ফিট 15 ফিট উঁচু, এগুলোর মাঝখান দিয়ে যাবে। এখান থেকে তো তারা এইসব লাকড়ির কাঠ সংগ্রহ করবে না, তাদের দরকার বড় গাছ। তো যাই হোক, দেখলো কালাম হাঁটা দিচ্ছে এবং সেও হাঁটতেছে পেছনে পেছনে। সে তো গায়ে দোয়া পড়া কাদা মাখছে মেখে, সে এতটুকু তার ভিতরে সাহস, কিন্তু ভয় লাগতেছে কারণ এখানে সে আসে নাই আর আগে, তার কাছে বেশ মানে অন্যরকম একটা ভয় কাজ করতেছে। তো দেখলো যে যে ঠান্ডাটা কমে গেছে কিন্তু বাতাসটা ভিজা ভিজা, ঠান্ডা ভিজা বাতাস মাঝখান থেকে আসতেছে ভেসে ভেসে এই গাছগাছালির মধ্যে দিয়ে। এর মাঝে কয়েকটা গাছ চোখে পড়লো হাশিমের। হাশিম কিন্তু এগুলো তো অভ্যস্ত, দেখে দেখলো যে কয়েকটা গাছের মধ্যে বাঘের নখের দাগ আছে, মানে বাঘ এখানে এসে মানে তার নখ ক্লটাকে সে ই করে ঘষে গাছের মধ্যে। তো সে বুঝলো যে বাঘ এখানে আসা যাওয়া করে, এটাও তার মধ্যে একটু ভয়, তারা ভয়ে বাঘকে বাঘ বলতো না, মামা বলতো। তো যাই হোক, আরো সামনে যখন বেরো আসলো দেখলো বেশ ফাঁকা একটা জায়গা, বেশ ফাঁকা একটা ল্যান্ড, অনেক দূর পর্যন্ত একটা ঘেসো ভূমি চলে গেছে অনেক দূর পর্যন্ত এবং দুই পাশে গাছ, লম্বা লম্বা গাছ বেশ বড় বড়। এবং কালাম হেসে দিল, বলে হে দেখ বুঝি না, হে দেখ দেখিস গাছ। তো বলতেছে তো হাসি মেথরা খুশি হইতে পারলো না, তার কাছে কেমন জানি অশুভ অশুভ লাগতেছে ব্যাপারটা, ঘাস বেশ উঁচু। তো সে কালামকে বললো দেখ এই ঘাসের মধ্যে যদি মামা থাকে লুকোয়ে থাকে তুই বুঝবি, কারে বুঝবা নেই অসুবিধা নেই, আয় দিক আয় কিছু কর কিছু হবে না আয় আয় বলে তাকে নিয়ে হাঁটা ধরলো। তো হেঁটে লম্বা কিছু গাছের জায়গা বলে এই দেখ এই যে এই যে এই ডালগুলো নিলি পরে হবে আমাদেরকে, তাদের ওই মোটা মোটা তারা কিছু ডাল সংগ্রহ করে যেগুলো দিয়ে তাদের লাকড়ির কাজ হয়, তারা তো লাকড়ি নিতে আসে এখানে। তো যাই হোক, তো ওইখান থেকে বলতে এখান থেকে শুরু কর কাজ শুরু কর। তো করতে করতে তারা ডাল কাটতেছে, তো এই ডালগুলো হচ্ছে মোটামুটি বেশ একটু মোটা টাইপের যেগুলো লাকড়ি হিসাবে ইউজ করা যায়। তারা কিন্তু মূলত এই লাকড়ি সংগ্রহ করে কারণ কাঠ সংগ্রহ তাদের কাজ না, কাঠ সংগ্রহ যারা করে সেটা অন্যরকম, তারা পারমিশন নিয়ে আসে বনে, তারা বড় বড় গাছ কাটে সেগুলো আলাদা, এখান থেকে লাকড়িগুলোই তারা সংগ্রহ করে। তো মোটামুটি হাতের রিচের মধ্যে যেসব ডালপালা আছে সেগুলোই তারা কেটে নেয় এখান থেকে। তো কাজ শুরু করলো দুইজনই এবং দেখা যাচ্ছে যে কেমন জানি গ্লুমি পরিবেশটা আরো গ্লুমি হয়ে আছে, আকাশটা বেশ গ্লুমি এবং এই ঠান্ডা আছে, ঠান্ডাটা কেমন জানি ভিজা ভিজা ঠান্ডা, তো অন্যরকম লাগতেছে আসলে, কাজ করে খুব কমফোর্ট পাচ্ছে না হাশেম এবং গায়ে কাদা মাখায় শরীরটা কেমন একটা চটচট করতেছে তার কাছে। তো বেশ অনেকগুলো এরকম লাকড়ি সংগ্রহ করে ফেললো হাশেম নিজেই, তো সেগুলোকে সে বাদলো দড়ি দিয়ে বেঁধে পোটলা করে রাখলো, মানে এরকম মোটা সুতার মতো, সুতলি যেগুলোকে বলে মোটা সুতলি আর কি, মোটা রশি, মানে একদম মোটা না, বা ছুটলি যেগুলো বাঁধে ওগুলো দিয়ে বেঁধে ফেলতো আর কি। আর এরকম বড় রশিও আছে তাদের কাছে, বেঁধে বেঁধে এগুলোকে বান্ডিল করে সে রাখলো। রেখে সে তাকায় দেখতেছে কালাম সামনে এগিয়ে গেছে। তো সে বলছে, এই তুই এত দূরে যাচ্ছিস কেন, তুই আমাকে একা ফেলে এত দূরে চলে যাচ্ছিস কেন? কালাম বলছে, আরে অসুবিধা নাই, চল চল সামনে যাই। তো সে তার ওই বান্ডিল ওখানে রেখেই, লাকড়ির বান্ডিল রেখেই সে রওনা দিল কালামের পিছনে, কারণ এটাকে বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না ওখানে। তো যে দেখলো যে কালাম অলরেডি একটা বান্ডিল করছে এবং আর একটা বান্ডিল সে নিচ্ছে। তো কুয়াশাটা আর একটু বেড়ে গেছে, একটু জেকে গেছে। তো কাঠ কাটতেছে, মানে ডাল কাটতেছে তারা দুইজনে। এর মাঝে হঠাৎ করে একটা ডাক শুনলো, হাসে মো শুনছে, কালামও শুনছে। মনে হচ্ছে গাছপালাগুলো যেখানে ঘন হয়ে গেছে সেখান থেকে কোন একটা পুরুষ কণ্ঠে কেউ ডাকতেছে, এ বাড়ি এদিকে আয় এদিকে আয়, এখানে ডাল অনেক আছে, নিচে অনেক বেশি ডাল, চলে আয় চলে আয় চলে আয়। তো সে অবাক হয়ে গেল, হাসিম যে কে ডাকতেছে, এ বাড়ি বলে ডাকতেছে, মানে কে পরিচিত কিনা নাকি কেউ। তখন চিন্তা করলো, না আমরা কোনো নৌকাও দেখি না, এখানে কে আসলো? তো হাসিম কালামকেও, যাই সামনে যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কে কে ডাকে এরকম? তো আবার ডাকতেছে, এ বাড়ি এদিকে আয়, এখানে অনেক ডালপালা, নিয়ে যা নিয়ে যা, আয় আয় আয়। তো তখন হাসিমের ভয় লাগলো। হাসিম আসলে একটু প্র্যাকটিসিং মানুষ, তুলনামূলক অনেক প্র্যাকটিসিং, এবং সে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটু একটু বুদ্ধিমান। সে কালামের থেকে তার মাথায় বুদ্ধি বেশি। সে কালামকে, কালাম ওদিকে হাঁটা ধরছে, সে কালামকে বললো, না যাইস না ওদিকে যাইস না। কালাম বললো, আরে দেখি তার, তুই দাঁড়া না, তুই দাঁড়া, আমি আমি যাচ্ছি, তুই দাঁড়া বলে কালাম হাঁটা ধরলো। তো হাসিম কিছুক্ষণ বোকার মতো দাঁড়াই রইল এবং দেখতেছে কুয়াশা আরো ডেন্সড হয়ে যাচ্ছে। তো ওই পাশ থেকে আবার শুনতেছে, এ বাড়ি দেখ দেখ কত ডাল কত ডাল। তারপর হাসির শব্দ শুনতেছে, একটু পরে গাছের মধ্যে ঠোকার শব্দ শুনতেছে, গাছে কেউ যদি কুঠার ঠোকে এরকম। তো মানে কে, ব্যাপারটা খুব অবাক হয়ে গেল। এবং হাসিম ভাবতেছে এটা তো কোনো চোর ডাকাত হইতে পারে বা অন্য কিছু। তার মনের মধ্যে একটা নাড়া দিতেছে, এটা অশুভ কোনো জিনিস। তো সে একসময় মোটামুটি শিওরি হইল এই হাসির শব্দ অনেকটা থ্রি ডির মতো ডানে বামে থেকে আসতেছে এবং ডাকতেছে, ভাড়ি এদিকে আয় এদিকে আয়, এখানে ডাল আছে অনেক, এদিকে অনেক ডালপালা নিছে এদিকে আয়। তো সে ভয়ে, সে যখন কালাম কিন্তু অনেক এগিয়ে গেছে এবং কুয়াশার কারণে কালামকে একটা অদ্ভুত অবয়বের মতো লাগতেছে দূর থেকে, বোঝাও যাচ্ছে না। তো সে চিন্তা করলো, না কালামকে থামানো দরকার। তো সে ওখান থেকে দ্রুত গেল, বলে এই কালাম এই যাইস না যাইস না বলে কাছে চলে গেল। তো কাছে গিয়ে সে যখন কালামকে টান দিছে এরকম, কালামকে মানে কালাম শুনতেছে না তার কথা। তো কালামের ঘাড়ের মধ্যে তো রশি, মোটা রশিটা পেঁচানো, সে রশিটা ধরে যখন টান দিছে, কালাম তাকে এক হাত দিয়ে একটা ধাক্কা, ঝাড়া দিয়ে একটা ধাক্কা মারল। তো হাসিম ওই ধাক্কা খেয়ে ছিটকায় যে পাশে পড়ছে একটা ডালের পাশে, এবং সেই জায়গায় একটা শ্বাসমূলের মতো ছিল, সেটার মধ্যে সে ব্যথা পেল, প্রচন্ড ব্যথা পেল। ব্যথা পাওয়ার পর তার খুবই রাগ উঠছে, খুবই রাগ উঠছে তার। রাগ ওঠার পর সে লাফ দিয়ে উঠল, লাভ দিয়ে উঠে সে কালামকে বলতেছে কি, তুই ওখানে কেন যাচ্ছিস, এদিকে আয়, তোর না বলছে যাইতে না? দেখলো যে কালাম তাকে হাত দিয়ে এরকম ছড়াই দিতেছে, দূরে চলে যেতে বলতেছে। তো সে অগত্যা কালামের পিছু পিছু হাঁটলো। বেশ হাঁটতে হাঁটতে দেখতেছে কুয়াশা আরো ভারী হচ্ছে, কালাম হারায় যাচ্ছে ভিতরে, এবং ওই ওই ভারী ডাকটা মনে হচ্ছে দূর থেকেই আসতেছে আরো। তো তখন হাসিমের ভয় লাগা শুরু করলো, মনে হচ্ছে অদৃশ্য কোনো ব্যাপার এরকম কিছু, মানে এটা খারাপ কিছু। সে বুঝে বলছে যে এটা কোনো মানুষের ডাক না। তো এক জায়গায় গিয়ে সে ওই এই এ ভাড়ি এদিক আয় কথাটা বলতে বলতে কণ্ঠটা কেমন ভারী হয়ে গেল এবং তার শেষে কাইন্ড অফ বাঘের মতো গড়গড় করে উঠল। তো বেশ ভয় লেগে গেল হাসিমের, মনে হল কণ্ঠটাই ব্লেন্ডিং হয়ে গেল একটা বাঘের শব্দে। তো সে ভয় পেয়ে আছে, ভয় পেয়ে সেটা গাছের পাশে এরকম লুকায় আছে দুই হাত দিয়ে ধরে। সে চিন্তা করতেছে যে কালাম কোথায় গেল, কালামকে দেখা যাচ্ছে না। তো তারপরও যেহেতু খুব বন্ধু, সে আর কোনো চিন্তা না করে আরেকটু সামনে গেল দেখার জন্য। তো সামনে গিয়ে সে দেখতেছে একটা খোলা জায়গার মধ্যে একটা অবয়ব দাঁড়া আছে। এটাকে সে বাঘ বলবে না মানুষ বলবে ঠিক বোঝা যাচ্ছে না, কেমন জানি দেখতে অদ্ভুত একটা, মানে প্রায় লম্বা হবে 7 ফিটের মতো একটা বাঘ যদি গাছের সাথে দুই হাত দিয়ে দাঁড়ায় থাকে এরকম, মানে লম্বা হয়ে যায় সেরকম অনেকটা, কিন্তু আবার অনেকটা মানুষের মতো লাগতেছে তার কাছে, মানে উদ্ভব একটা শেপ। আর কালাম হেঁটে যে ওখানে দাঁড়ায় ওটার দিকে তাকায় আছে। তো তারপরে সে আবার শুনলো সেই যে বাড়ি এদিকে আয় শব্দটা, কেমন জানি ভয়ঙ্কর, কণ্ঠটা আসলে মানুষের পক্ষে করা সম্ভব কিনা কে জানে। তারপর সে দেখলো ওই যে জিনিসটা, ওটা গড়গড় করে একটা শব্দ করে উঠলো, মানে বাঘের মতো। তো হাসিমের যতটুকু সাহস ছিল একদম মানে উধাও হয়ে গেল। আর সে দেখলো লাস্ট মোমেন্টে দেখলো যে কালাম হেঁটে ওই দিকে যাচ্ছে, সেই গাছগাছালির দিকে যাচ্ছে। হাসিম আর সাহস রাখতে পারলো না, সে ঝেড়ে দৌড় দিল ওইখান থেকে। তো দৌড়েতে দৌড়েতে সে দুইবার পড়েও গেছে মাঝখানে, এবং পড়ে সে ওইখান থেকে হাসির শব্দ শুনতেছে পিছন থেকে, কে একজন হাসতেছে। তো হাসে ওই হাসির শব্দ শুনে ভয়ে উঠে আরো দৌড়ালো। তো দৌড়াইতে দৌড়াইতে সে চলে আসলো একদম খালের কিনারে। খালের কিনারে এসে সে নৌকার মধ্যে লাফিয়ে উঠলো, তার নৌকার যে ই বাজছিল সে টেনে তুললো, তুলে নৌকাটাকে সামনে নিয়ে আসলো। তার ইচ্ছা নৌকাটাকে সেই সরু খালের উল্টা দিকে নিয়ে সেখানে সে নৌকাটাকে নোঙর করে বসে থাকবে, কালামের জন্য অপেক্ষা করবে। তো সে তাড়াতাড়ি নৌকাটাকে ওখান থেকে সরায় নিয়ে গেল, মানে সরু খালের ওই পারে যে সে তার সেই নোঙরটা গেঁথে, মানে কাঠটা কেটে ওখানে সে বসলো। বসে সে ওয়েট করতেছে চুপচাপ, এবং তার ভয় লাগতেছে, কারণ চারিদিকে নিস্তব্ধতা, কোনো কিছু নাই। এই জঙ্গলের যে পশু পাখির শব্দ, হঠাৎ করে পোকা ডাকা শুরু করলো, অনেক শব্দ করে পোকা ডাকতেছে এবং আর কোনো শব্দ নাই। কেমন জানি ভয় লাগা শুরু করলো তার কাছে, ব্যাপক ভয়, এবং কুয়াশা আরো বেড়ে যাচ্ছে, কালামের কোনো দেখা নাই। তো সে চিন্তা করছে কালামের কি হলো, এটা কি বাঘ ছিল, কালামকে কি বাঘে নিল নাকি পেড়ো ভূতে নিল। সে শুনছে যে এই বনের বিভিন্ন জায়গায় কিছু পেড়ো আছে যেগুলো বাঘের রূপ নিয়ে চলাফেরা করতে পারে, এবং মানুষ দেখলে এগুলো ডেকে নিয়ে যায় দূর থেকে, একেবারে অনেকটা মানে এক ধরনের ই তৈরি করে, মোহ তৈরি করে মানুষকে ডেকে নিয়ে চলে যায় সেখানে। তো এটা সে শুনছে, অনেকের কাছে শুনছে, বড়দের কাছে শুনছে, এবং এই স্পেসিফিক যেই জায়গাটায় তারা আছে সেই জায়গা সম্বন্ধে অনেক বেশি শুনছে সহ, এর জন্য কিন্তু সে আসতে চায়নি পারছে। তো এর মধ্যে বসে বসে হাসিম চিন্তা করতেছে যে কালাম কখন আসবে, কিন্তু আলো কিন্তু কমে যাচ্ছে, কারণ এমনি দিনটা ছিল গ্লুমি, আর বেলা পড়ে যাওয়াতে আস্তে আস্তে সেই আলো কমে যাচ্ছে। বড় বড় গাছ এখানে, গাছের আধারে চলে যাচ্ছে আলো, এবং কুয়াশাও বেড়ে গেছে বেশ। তো অনেকক্ষণ সে বসে থাকার পরে তার পেছনের বন থেকে তাকে কে জানে ডাকলো,
হে বাড়ি তুই বসে আছিস।
এটা শুনে তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, ভয়ে তার আত্মা উড়ে গেল। সে চিন্তা করলো কে বলল এই কথাটা। তার কাছে মনে হলো যে ঠিক সেখানে যে নৌকাটাকে রাখছে তার থেকে প্রায় 5-7 হাত দূরে গাছের মধ্যে থেকে কেউ কথাগুলো বলতেছে, এই ঝোপের ভেতর থেকে। সে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি তার ওখান থেকে ওই কাঠটা সরায় ফেললে লগিয়ে জোরে ঠেলা মারলো নৌকাটাকে পানিতে। আসলে সে ভয়ে আর কিছু চিন্তা করতে পারলো না, সে নিজেকে হারায় ফেলছে ভয়ে। এর মাঝে সে হাসি শুনতেছে, বেশ মানে অন্যরকম একটা হাসি, যেটা নাকি মনে হচ্ছে তাকে নিয়ে কেউ তাচ্ছিল্য করে আসতেছে একটা কণ্ঠ, এবং এটা স্বাভাবিক কোনো মানুষের হাসি না। তো আসলে হাসিম আর কোনো কিছু ভাবতে পারল না, সে নৌকাটাকে ভাসাই দিল পানিতে, মানে বড় খালের দিকে, এবং তার চোখ বেয়ে পানি পড়তেছে। সে কালামকে নিয়ে চিন্তা করতেছে কি হবে, সে চিন্তা করতেছে সামনে কোনো বড় যদি নৌকা পায় কাউকে নিয়ে সে এখানে আসবে, এসে দেখবে। তো যাই হোক, সে নৌকা নিয়ে ভেসে গেল, বড় খালে উঠলো। বড় খালে উঠে চলতে চলতে সে একটু পরে একটা বড় মাছ ধরা নৌকা পাইল, বেশ বড় মাছ ধরা নৌকা। তো সেখানে গিয়ে সে জোরে জোরে হাত নেড়ে নেড়ে তাদেরকে ই করলো, তো তারাও থামলো তাকে দেখে। সে নৌকার সাথে তার নৌকা ভিড়াইল এবং বলল যে আমার সাথের বন্ধু এরকম হারায় গেছে। তো তারা বলল যে কোন দিকে গেছিলেন, ওইদিকে। তো ওইদিকে কেন গেছিলেন, ওইদিকে গাইলান আছে, পেড়ো আছে, খুব খারাপ, অনেকে বলে যে এরকম এরকম কেউ, সে যখন ঘটনা বলছে। তো এদের মধ্যে যারা জেলে ছিল তারা কয়েকদিনই বললো যে না, এটা আসলে ই না, এটা কোনো বাঘ না, এটা তারা গাইলেন নিয়ে গেছে। তো এইগুলো বলতেছে তারা, তো খুব অনুনয় বিনয় করতেছে হাসেম যে চলেন একটু দেখি। তো শেষ পর্যন্ত তারা তার সাথে গেল, বেশ কয়েকজন ছিল জেলেরা। তো তারা সেখানে তার সাথে গিয়ে ওইখানে থামলো, এবং তারা শব্দ করতে করতে, তাদের সাথে লাঠি সোঁটা ছিল, সেই লাঠি সোঁটা নিয়ে নামলো তারা সবাই, এবং শব্দ করতে করতে জোরে জোরে হাঁক দিতে দিতে, এবং তারা দোয়া পড়ে পড়ে হাঁক দেয় দিয়ে, মানে তাদের এই হাঁকেরই অনেক একটা শক্তি আছে, তারা যেই হাঁকটা দেয় সেই হাঁকের অনেক শক্তি, দোয়া পড়ে পড়ে হাঁক দেয়। দোয়া পড়ে হাঁক দিতে যে তারা উঠলো, উঠে সেই বন দিয়ে তারা হেঁটে গেল। অনেক দূর পর্যন্ত তারা গেছিল গাছগাছালির মধ্যে, যেই পর্যন্ত আসলে হাসিম আর কালাম গেছিল সেই পর্যন্ত গেছে। তাদের সাথে মশাল ছিল, মশাল জ্বালায়নি ছিল তারা, কিন্তু তারা কাউকে পেল না। পুরো জায়গাটার অনেক দূর পর্যন্ত তারা আসলে ওখানে খুঁজছে, খুঁজে কাউরে পেল না, এবং তারা বুঝতে পারল যে আসলে ওকে পাওয়া যাবে না, হারায় গেছে ওখানে। তো খোঁজার পরে মন খারাপ, হাসিমেরও খুব মন খারাপ, সবাই মিলে ফেরত আসলো, এবং সেখানে তারা সবসময় এরকম হলে নাকি একটা কেউ যদি হারায় যায় বা বাঘে নিয়ে যায় তখন একটা কাপড় বেঁধে দিত। তো ওখানে তো আসলে ওরকম ই ছিল না, তারা তাদের ওখান থেকে লাল কাপড় নিয়ে বেঁধে দেয়, মানুষকে বোঝায় যে এখানে আসতে না, মানে বিপদজনক জায়গা, এরকম দিয়ে বেঁধে দিয়ে তারা চলে আসে ওখান থেকে। তো এই ছিল দ্বিতীয় ঘটনা হৃদয় শেয়ার করা। এবং তৃতীয় ঘটনাটাও অনেকটাই এইরকম, সেখানে তারা কয়েকজন মৌয়াল গিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন মৌয়ালের মধ্যে একজন ছিল তাদের মূল দলনেতা, সে একজন বয়স্ক এবং সে বেশ বয়স্ক। তো তারা গিয়েছিল বনের যেই জায়গাটাতে মানে অনেক মৌচাক হয় এবং বোঝা যায় যে এই জায়গায় মানে তাদের মৌ সংগ্রহ করার সিজনে বেশ ভালো মধু পাওয়া যায়। তো সেখানে গেছিল, তো সেখানে তারা যখন সবাই নেমে নাকি মোটামুটি রেডি হয়ে যায় যাবে, তো মৌচাকের সন্ধান তারা খুঁজতে খুঁজতে সামনে যাচ্ছে। তো যিনি মুরব্বী মানে যিনি সিনিয়র, তিনি জানেন যে বেশ খানিকটা দূরে মৌচাক গেলে পাওয়া যাবে এইসব জায়গায়। তো তাদের যেসব প্রিপারেশন রেডি করে ফেলছে যে ওইগুলো নিয়ে ওখানে যে তাদের চোখ মুখ ঢেকে ফেলছে এবং সেখানে ধোঁয়া তৈরি করবে এরকম, এর মধ্যে যে একটা জায়গা দিয়ে যাওয়ার সময় নাকি দেখে অনেক মৌচাক, কয়েকজন মিলে দেখে যে অনেক মৌচাক, মানে বেশ অনেকগুলো মৌচাক ওখানে ঝুলে আছে। তো কিছু দূর যাওয়ার পরই তো তারা মুরব্বীরে বলতেছে, মুরব্বী এখানে তো কতগুলো, এত মৌচাক থাকতে আমরা ওখানে যাবো কেন, দূরে যাবো কেন? তখন তিনি নাকি বুঝতে পারছেন, কারণ মুরব্বী ছিলেন একটু পরেশগার মানুষ, তিনি নাকি বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে এই পেড়োর ধাতা, পেড়ো নাকি ধাতা তৈরি করে। তো তিনি তাদের বললেন চুপ চুপ, মানে একদম মুখে আঙুল দিয়ে সবাইকে দেখালো চুপ। তো সবাইকে চুপ দেখায় তিনি নাকি তার কাছে পানির বোতল ছিল, আর তিনি ওখানে গোলাপ জল নিয়ে আসতেন, সেই গোলাপ জলের মধ্যে তিনি ধোয়া পড়ে ফু দিয়ে সবার মধ্যে চোখে মুখে ছিটাই দিলেন, মুখের দিকে ছিটাই দিলেন। তো ছিটাই দেওয়ার পর নাকি সবাই তাকায় দেখে ওই জায়গাতে আসলে কোনো ই নাই, মৌচাক নাই, জায়গাটা ফাঁকা, জায়গাটা ফাঁকা। তো তখন তিনি বললেন যে সাবধান, এই জায়গা খুব খারাপ, এই জায়গায় ই করা যাবে না, এই জায়গা পেড়োর জায়গা, এখান থেকে চল আমরা চলে যাই সামনে, এদিক দিয়ে যাবো না আমরা। তো যখন যাবে তখন নাকি তারা প্রচন্ড রকমের বাঘের গর্জন শুনতে থাকে, এটাতে সবাই ভয় পায়, অনেক ভয় পায়, এবং তারা একসময় দৌড় দিয়ে বের হয়ে আসে ওখান থেকে, বের হয়ে এসে তাতে নৌকায় উঠে এবং তারা দূরে অন্য কোথায় যে মধু সংগ্রহ করবে চিন্তা করছে। কিন্তু তারা এত গর্জন শুনলো আশেপাশে, তারা বাঘের টিকিটিও দেখে নাই, কিন্তু ওই যে জায়গাটা একটা রহস্যময় জায়গা, রহস্য তৈরি করে, এবং এটা যে পেড়োর জায়গা, পেড়ো ভূতের জায়গা, সেটা কিন্তু মোটামুটি এটা তারা শিওর হয়ে যায়। তো এই ছিল হৃদয় শেয়ার করা কয়েকটা ঘটনা, ছোট ছোট ঘটনা আমি শেয়ার করে ফেললাম আপনাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার কিন্তু অনেকে লিখেছেন যে সুন্দরবনের ঘটনা শুনতে চান, তো সুন্দরবনের ঘটনা কিন্তু হৃদয় আমাকে পাঠালো আর আমি শেয়ার করে ফেললাম। আবারও যদি পাই আবারও শেয়ার করবো আপনাদের কাছে, আমার নিজের কাছেও বেশ লাগে, কারণ আমি যখন এই ঘটনাগুলো বলি আমি কল্পনায় চলে যাই সেখানে এবং কল্পনাটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে কিন্তু বেশ অন্যরকম লাগে, বেশ ভয়ের মনে হয়, বিশেষ করে এই যে পেড়োর ব্যাপারটা যেটা বলল যে তারা মানুষকে মিসগাইড করে, মায়া তৈরি করে, মোহ তৈরি করে, কোথাও যে মানুষের মতো ডেকে নিয়ে যায় একদিকে, এগুলো কিন্তু আসলেই ভয়ের ব্যাপার। আমি কিন্তু শুনেছি, আমি নিজেও শুনেছি যে ওইখানে নাকি অনেক সময় মানুষ বাঘের শিকার এভাবে হয়, মানুষ বিভিন্ন রকম শব্দ শুনতে পায়, ডাক শুনতে পায়। তো সেটা ডাকে যখন যায় গিয়ে নাকি দেখে যে ওখানে বাঘ, এরকম নাকি হয় আমি শুনেছি। তো এটা বেশ ভয়ের একটা ব্যাপার। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, যাবার আগে একটা কথা বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতকে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মহসিন মিয়াজি, পুরনো ঢাকার গ্যান্ডারিয়া থেকে। তিনি তার নিজের জীবনে ঘটা একটি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি লিখেছেন বয়সের কারণে তিনি ইমেল করতে পারেন না, তার সমস্যা হয় ইমেলে, তো তিনি এই কারণে তার নাতনি রাত্রিকে দিয়ে এটি লিখিয়েছেন। তো তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে যাচ্ছি মহসিন সাহেবের পাঠানো ঘটনায়। আশির দশকের মাঝামাঝি দিকের কথা, মিড এইডিস, সেই সময় মহসিন সাহেব বেশ যুবক এবং তিনি তখন তার গাড়ির ব্যবসা ছিল। গাড়ি বলতে তিনি যেটা করতেন অ্যাম্বুলেন্স ভাড়া দিতেন। তো অ্যাম্বুলেন্স ভাড়াটা আসলে তখনকার সময় যেটা ছিল, তখনকার সময় টয়োটার কিছু মিনিভ্যান পাওয়া যেত, সেগুলো ছোট ছোট, আরো এখনকার সময়ের মতো বড় হাইয়েস্ট না, আরো ছোট। তো যাই হোক, এরকম কয়েকটা মাইক্রোবাস তিনি কিনে অ্যাম্বুলেন্স হিসাবে ভাড়া দিতেন এবং তিনি নিজেও সময় পেলে এই মাইক্রোবাস চালাতেন বা অ্যাম্বুলেন্স চালাতেন। এগুলোর কাজ ছিল রোগী পরিবহন করে নিয়ে যাওয়া, ডিস্টেন্সে কোথাও যদি কেউ নিতে চাইত। তো সন্ধ্যার পরে মোহসিন সাহেবের ফ্রি টাইম থাকলে তিনি তার দুজন বন্ধু ছিল, তারা পোস্তগোলায় থাকতো, তাদের সাথে আড্ডা দিতেন একটা চায়ের দোকানে। চায়ের দোকানটা ছিল এরকম একটা দোকান যে একটা টং দোকানের মতো, এটা একটা বড় গাছের নিচে তারা বসছিল সেই টং দোকানদার, এবং তিনি চা বিক্রি করতেন গরুর দুধের চা, তার সসপ্যানে সবসময় জাল হইতো দুধ, তো সেখানে বসে ওই চা খাইতো আর কি, তিন বন্ধু মিলে চা খাইতো এবং আড্ডা মারত। এবং সেটার খুব কাছেই নাকি একটা শ্মশান ছিল, তো এই শ্মশানের ব্যাপারটা আসলে খুব একটা ধর্তব্যের মধ্যে ছিল না মোহসিন সাহেবের কাছে, তিনি এগুলা নিয়ে ভাবতেনও না, তিনি এই ভূত প্রেত নিয়ে তার খুব একটা মানে ভয় ছিল না, যদিও মানে খুব অ্যাডভেঞ্চারাস ছিলেন তিনি, বাট এইটা নিয়ে তিনি খুব একটা ভাবতেন না। কিন্তু তার যে বন্ধু পোস্তগোলাতে যে দুইজন আছে তারা খুবই ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে, তো বেশ গল্প গুজব হইত আর কি তাদের মধ্যে এইসব নিয়ে, এবং তার বন্ধুরা বলতো যে এই শ্মশানের কাজ দিয়ে গেলেই দেখছে সেই দেখছে কে কি দেখছে, এরকম গল্প প্রায় বলতো আর কি। তো মোহসিন সাহেব সবসময় ওগুলো নিয়ে হাসতেন, হাসা বলে দাঁড়া আমি একদিন জানবো যে এরকম কি ঘটনা কি। তো একদিন এরকম তারা বসছে, তো ওই দিন শীতের সময়, বেশ শীত পড়ছে, তো মোহসিন সাহেবের আসলে ওই দিনের প্ল্যান ছিল যে তিনি এই বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটায় চলে যাবেন মেডিকেলের কাছে, ওখানে গেলে সেই সময় আসলে মেডিকেলের সাথে কন্ট্যাক্ট গুলা এরকম থাকতো যে মেডিকেল কোনো কল পেলে, রোগীর কল পেলে তাদেরকে দিত এবং তারা সেই অনুযায়ী কাজ করতো কথাবার্তা বলে দরদাম করে, কারণ তখন তো এরকম এখনকার মতো মোবাইল বা ইত্যাদি ইত্যাদি ছিল না। তো ওনার প্ল্যান হচ্ছে এখানে আড্ডা দিয়ে তারপরে যাবেন, তো এমনি সারাদিন ওই দিন ঘুমায় কাটাইছেন উনি এবং শরীরটা এখন ম্যাচ ম্যাচ করতেছে, আসছেন বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে যাবেন, এর মাঝে বেশ ঠান্ডা, তো বসে চা খাচ্ছেন ফ্রেন্ডের সাথে গল্প করতেছেন। তো তার বন্ধু তাকে একটা ঘটনা বলতেছিল তাদের এলাকার, যে রিসেন্টলি কিছু একটা ঘটছে এখানে, তো সেই ভূতের ঘটনা আর কি। তো শুনে মোহসিন সাহেব হু হা করতেছে আবার হাসতেছে, তো বলে তোরা পারো এইসব ঘটনা ফাদত বেটা, এগুলা কোনো ঘটনা, এগুলা কিছু বেটা, আমি তো যাবো তো ওগুলোকে কইছি যা ডুকুম এই কি হয় ওখানে কি আছে কি দেখি আমি দেখুম, এগুলো বলতেছেন। তো অনেকক্ষণ হয়ে গেছে এরকম গল্প গুজব করে, মোহসিন সাহেবের প্রায় ওঠার সময় চলে যাবেন তিনি, বন্ধুরা বলতেছে যে চল আমি যাই উড়ি আমার যাইতে হবে মেডিকেলে। তো তিনি তার যে মিনি ভ্যান ছিল বা তখনকার সময় এটাকে মাইক্রোবাস বলতো তারা, সেটা পার্ক করে রাখছিলেন রাস্তার পাশে, তো তিনি উঠে যাবেন এরকম চিন্তা করতেছেন। তো এই সময় তাদের ওখানে একটা লোক এসে বসলো, তো লোকটা একটু অন্যরকম, মানে লোকটা ধুতি পরা আর তার চুলগুলো জট, তার চুলের মধ্যে জট এবং গায়ে একটা কুর্তার মতো পরা এবং গলার মধ্যে অনেকগুলো মালা, এবং তার এই যে দাড়ি হয়েছে দাড়ির থেকেও জট নেমে গেছে নিচে, তো একটু কেমন জানি লোকটা, হ্যাঁ লোকটা মানে একটু অন্যরকম। তো লোকটা এসে ওই চায়ের দোকানে বসে এরকম ইশারা করলো, চায়ের দোকানদার তাড়াতাড়ি তাকে ওই দুধ বের করে দিল, মানে সে যে দুধ জাল হচ্ছিল দুধ দিল, তো সে চা না খেয়ে দুধ খাচ্ছে। তো মোহসিন একটু অবাক হয়ে তাকায় আছে লোকটার দিকে, তো কয়েক সেকেন্ড তাকায় থাকার পরে তিনি আর এটারে খুব একটা ভ্রুক্ষেপ করলেন না, তিনি তার ফ্রেন্ডে বলে চল উড়ি যাই, আর তোর যে তুই যে ভুয়া ঘটনাটি কস তোকে এখানের আমি একদিন যাবো বেটা, আমি সবসময় কত আমি লাশ লিয়ে কত চলি জানোস বেটা, আমি আমি কোনদিন কোনো কিছু দেখলাম না বেটা, কত লাশ নিয়ে গেছি কত জায়গায় পুজায় দিছি, এই রীতি তুই আমার কস আমি যামু তো গোলকে তোকে এই শ্মশানঘাট ঘুরামু দেখি তুই কি কস। তো তার ফ্রেন্ড একটু মানে আজকে মনে হলো যে একটু ব্যথিত হইল তার কথা শুনে, বললো যে তোর সাথে বেড়া এইসব আলাপ করেও দিয়ে লাভ নেই, তুই সবকিছু নিয়ে মজা করস। তো তখন ওই যে লোকটা যে জটালা লোকটা যে দাঁড়াইছিল সে মুখ খুলে তাকায় বললো কি আপনি অ্যাম্বুলেন্স চালান কিছু দেখেন নাই। তো তখন মোহসিন একটু মানে অস্বস্তিতে পড়লো, লোকটা মানে নিজে যেচে পড়ে কথা বলছে, তিনি বলে না দেখি নাই এরম দেখার কোনো কিছু নাই রে ভাই, এইগুলো দেখা যায় না, আসলেই লোকটা শুধু তাকে দেখে বলছে আসলেই, হ্যাঁ দেখলে একদিন জানায়ন আমি এখানে আসি সব সময়। তো মোহসিন একটু মানে থতমত খেয়ে বললেন যে আচ্ছা ভাই যদি দেখি কোনদিন আপনারা জানাবো, এখানে আপনি যেহেতু আসেন ওই আপনারা না পাইলে আমি ওনারা কয়ে যাবো চাওলারে বলতেছে, চাওলারে দেখে বলতেছে মোহসিন সাহেব। তো লোকটা বলে আচ্ছা, আর কোনো কথা না বলে লোকটা তার মতো দুধ খাচ্ছে। তো মোহসিন তার বন্ধুকে ইশারা দিলেন, দেওয়ার পর তারা উঠে গেলেন ওখান থেকে। তো উঠে গিয়ে মোহসিন সাহেব তার বন্ধুকে বললেন যে আচ্ছা বিদায় নিয়ে বললো যে আমি জায়গা তেলে বললে, তিনি তার গাড়িতে উঠে রওনা দিলেন এবং তিনি যে কোনো একটা মেডিকেলের সামনে গিয়ে, মানে তার ডেজিগনেটেড একটা মেডিকেল ছিল এখানে নাম উল্লেখ করলাম না, সেখানে গিয়ে তিনি বসলেন। তো বসার পরে তিনি ওখানে ওইখানকার যে ইসে কাউন্টারের মানুষ থাকে তার সাথে কথা বলেই বসেন যে কোন লাগলে তিনি আসেন কোনো অসুবিধা নাই। তো ওই লোকও তাকে বললো যে আচ্ছা বসেন। তো এরকম মহসিন সাহেব অনেকক্ষণ বসে আছে এবং তখনকার তাদের ওইখানে গাড়ির মধ্যে রেডিও ছিল, ক্যাসেট প্লেয়ার ছিল, তো ওইটা দিয়ে আস্তে আস্তে করে তিনি গান শুনতেছেন বসে আছেন। রাত হচ্ছে, ঠান্ডা বাড়তেছে, বেশ শীতের রাত, বেশ ঠান্ডা বাড়তেছে। তো অনেকক্ষণ গান শুনতে শুনতে তিনি একসময় ঘুমায় গেছেন তার অ্যাম্বুলেন্সের ভিতরে। কোন এর মাঝে তার কোনো ডাক পড়ে নাই, কিছু পড়ে নাই। তো অনেকক্ষণ পর তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর তিনি হঠাৎ করে উঠে বুঝতেছেন যে তিনি বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, যদিও গায়ের মধ্যে সোয়েটার পরা ছিল, বেশ শীত। তো তাকায় দেখতেছেন গাড়ির যে উইন্ডশিল্ড, তারপর পাশের যে কাঁচ, সব ফ্রস্ট হয়ে গেছে। মানে ফ্রস্ট মানে কি, মানে ঠান্ডায় পানি পানি হয়ে গেছে। তখনকার সময় ঠান্ডা আরো বেশি পড়তো, পানি পানি হয়ে গেছে, মানে পুরো জায়গাটার মধ্যে এরকম শিশিরের মতো জমে গেছে। তো তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে মানে এরকম হাত পা মানে ঠান্ডা ই হয়ে গেছে, তার গাড়ির ভেতর তো হিটার টিটার কিছু চলতেছিল না। তো তিনি উঠলেন, উঠে তাড়াতাড়ি গেট খুলে বেরোলেন। বেরোয় দেখলেন যে বেশ ঠান্ডা বাতাস বাড়ি মারতেছে। তো তার হাতে ক্যাসিও ঘড়ি পরা ছিল সেই সময়কার, সেগুলো ডিজিটাল ঘড়ি তখন নতুন আসছে। ওইটা লাইট জ্বালায় তিনি দেখলেন যে 12:15, মানে রাত 12:15, 12:15 বাজে, মানে একেবারেই নীরব ঠান্ডা বাতাসের রাত। তো অবাক হয়ে গেলেন যে এতক্ষণ তিনি এখানে মানে ঘুমাইছেন, কিভাবে ঘুমাইলেন? তিনি তো দুপুরে ঘুমাইছেন একবার, আবার ঘুমাইলেন এখানে। তো এই চিন্তা করে তিনি চিন্তা করলেন, ধর এখন আর কিছু করবো না, যে কথা বলি হাসপাতালে বলে দেয় যে আমি চলে যেতেছি। তো তিনি তার গাড়িটাকে ব্লক করে তিনি বেরোলেন, বের হয়ে তিনি হেঁটে গেলেন সেই তাদের ওই কাউন্টার পর্যন্ত। তো এই কাউন্টার পর্যন্ত হেঁটে গেছেন, এটাই তার কাছে বেশ ঠান্ডা লাগতেছে এবং অন্যরকম মানে নীরব নিথর, কারণ কোন রোগী নাই, আশ্চর্য ব্যাপার। মানে খুব বেশি যে জাম থাকে, অনেক সময় রোগীর একটা ভিড় থাকে তাও না, ঠান্ডায় সব জুবুথুবু হয়ে গেছে। তো যাই হোক, তিনি কাউন্টারে যে বললেন যে কাউরে তো পাইলেন না, বা কাউরে আপনাদের দরকার হইল না, তো আমি জায়গা, আমি তো বসেছিলাম এতক্ষণ। তো ওই লোক বললো, হ্যাঁ জানগা আজকে আর ই নাই, আপনি ছাড়া ওইখানে আরো দু একটা আছে মনে হয়, এরা মনে হয় থাকবো রাত্রে। তো যাই হোক, মহসিন সাহেব আর কোনো কথা না বললেন, বের হয়ে তিনি গাড়িতে আসলেন। গাড়িতে এসে স্টার্ট দিলেন, ঠান্ডা, ইঞ্জিন স্টার্ট হতে চাইতেছে না। বেশ কয়েকবার ট্রাই করার পর ইঞ্জিন স্টার্ট হলো। তো তিনি হেডলাইট জ্বালাইলেন, উইন্ডশিল্ড ওয়াইপার অন করে উইন্ডশিল্ডটা পরিষ্কার করলেন, মানে পানি কাটলো কিছুটা। তারপর তিনি রওনা দিলেন, গাড়ি সামনে বাড়ালেন। তো সামনে যাচ্ছে, বেরোয় মানে মেডিকেলের গেট দিয়ে বেরোচ্ছেন তিনি। মেডিকেলের গেট দিয়ে যখন বের হয়ে যাবেন, তার পাশে এরকম মানে গেটের পাশে একটা ছোট জায়গায় তিনি দেখতেছেন, মানে তার গাড়ির কিন্তু মানে হেডলাইটটা পড়ছে একটা জায়গায়, দেখতেছেন যে একটা মানুষ এরকম কুজো হয়ে বসা, মাথার মধ্যে মাফলার টাফলার পেঁচানো এবং গায়ের মধ্যে সোয়েটার আছে একটা, আর তার সামনে একটা এরকম সাদা কাপড় দিয়ে পেঁচানো একটা ডেড বডি রাখা, মানুষটা মাথা নিচু করে আছে। তো তিনি দেখলেন এটা আনইউজুয়াল সিন, এরকম তো হয় না, ডেড বডি নিয়ে কেউ তো এইভাবে বসে থাকে না। আর যদি এরকম নেয়ার ব্যাপার স্যাপার থাকতো তাকে তো জানাইতো হাসপাতাল থেকে। তো তিনি কাছাকাছি এসে তার ই নামায় দিলেন, গ্লাসটা নামাইলেন, ঘুরে নামায় তাকাইলেন লোকটার দিকে, দেখলো লোকটা কাঁদতেছে, কেমন জানি একটা মানে মানে বেশ মন থেকে কেমন করে কাঁদতেছে। তো মহসিন সাহেবের মনটা খারাপ হয়ে গেল, তিনি লোকটারে বললেন যে এই কি ব্যাপার ভাই, কান্দেন কেন, কি হয়েছে? তো লোকটা বলতেছে যে আমি লাশ লয়ে যাবো, যাইতে পারতেছি না, আমার টেয়া নাই, পড়া নাই। মহসিন সাহেব বলছে কোথায় যাবেন? তখন বলতেছে ভালুকা, লোকটা বলতেছে ভালুকা। তো ভালুকা শুনে তিনি বুঝলেন এটা ময়মনসিং, ময়মনসিং এর কাছে। তো এইখানে কিভাবে এই লোক মানে যাবে এরকম চিন্তা করতেছেন তিনি, যে ভাড়া নাই লোকটা বলতেছে। তো মহসিন সাহেবের মনটা আসলে খারাপ হয়েছে, তিনি বেশ উদার প্রকৃতির মানুষ ছিলেন। তো তিনি তারা বললেন কিছু নেই আপনার কাছে, কিছু দিতে পারবেন না? তো লোকটা বলছে না আমার কাছে কিছু নাই, আমি কেমনে যাবো? তো তিনি তখন মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেললেন, তিনি বললেন আউডান আসেন, আমি লয়ে যাবো, আপনারা টাকা লাগবো না, বলে তিনি গাড়ির থেকে নামলেন। তো নেমে ঘুরে এসে দেখতেছেন যে লোকটা বসে আছে, তার সামনে ওই যে ঘেসো জায়গা মানে একটু ঘাস, সেটার মধ্যেই সাদা কাপড় দিয়ে পেঁচানো বডিটা রাখা, কিন্তু কোনো মানে খাটিয়া বা স্ট্রেচার কিছু নাই। তো তিনি একটু অবাক হইলেন, বললেন যে মানে বডি কেমনে কি উঠান আপনি, কেউ কোনো ই আনেন না, খাটিয়া টাটিয়া? তো লোকটা কাঁদতেছে, বলতেছে না আমার কেউ নাই। তাহলে আপনার কেউ নাই মানে এখন ধরে উঠামু কে, আপনি আর আমি? তো লোকটা চুপ করেছে, সে কাঁদতেছে মানে মানে তার কোনো কথা বলতেছে না। তো মহসিন সাহেব বললো আচ্ছা ঠিক আছে আহেন উড়ান। তো সে ওই পায়ের কাছে হাত দিল, দেখলো যে বেশ ঠান্ডা, মানে এমনি তো শীত, মানে বেশ বাতাস চলতেছে ঠান্ডা বাতাস, তার মধ্যে এই কাপড়টাও ঠান্ডা এবং শরীরটাও ঠান্ডা, বেশ ঠান্ডা। তো ওই লোকটা দেখলো যে উঠে দাঁড়ালো, উঠে যে সে ওই বডির শরীরের উপর সামনের অংশটা ধরলো, ধরে তুলে ফেললো। তো তুলে পেছনে নিয়ে আসলো তারা দুইজন এবং অবাক হলো মহসিন সাহেব দেখতেছে বেশ ভার, মহসিন সাহেব কিন্তু মানে রাখতে পারতেছে না পেছনে ওজন, এত ওজন। দেখলো যে ওই লোক মানে দেখে মনে হচ্ছিল খুব শীর্ণ টাইপের এবং আসলেই মানে পুরনো একটা লুঙ্গি পরা এবং তার পায়ের খানিকটা বের হয়ে আছে, লুঙ্গি বেশ উঁচুতে পড়ছে, কালচে রঙের পা এবং তার মাথাটাকে সে ঢেকে রাখছে মাফলার দিয়ে। তো নিয়ে ওই লোকটা আগে উঠে গেল, তার মাইক্রোর পেছন দিকে খোলা ছিল, উঠে গেল এবং তিনিও বডি শোয়ার রাখলেন এবং লোকটা দেখলো খুব সহজভাবে হ্যান্ডেল করলো ব্যাপারটা, যেটা মহসিন সাহেবের কাছে বেশ কষ্ট মনে হয়েছে। তিনি মানে শীতের মধ্যে তিনি মানে বেশ কষ্ট করে প্রায় ঘেমে গেছেন এরকম। তো বডিটা রাখার পরে তিনি বললেন যে মহসিন সাহেব লোকটাকে বললেন, আপনি বসেন পিছনে আর আমি যাইতেছি, আপনি কোয়েন কোথায় যাইতিব কি? লোকটা বলল আচ্ছা। যাই হোক, পিছনের ই আটকাই দিয়ে মহসিন সাহেব যে সিটে বসলেন, বসে তার গাড়ি নিয়ে বের হয়ে গেলেন। তো যাচ্ছেন, তো বেসিক প্রথম রাস্তা তো তিনি জানেন কোন দিক দিয়ে বেরোবেন তিনি, তখন কারো মনে রাস্তা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল ওদিকে। তো যাই হোক, যাচ্ছেন বেরোছেন ঢাকা থেকে, প্রথম যখন বের হয়ে গেছেন তখনই বেশ নিশুতি হয়ে গেছে রাস্তাঘাট, একেবারেই মানে মনে হচ্ছে যে আলো নাই আর বেশ মানে বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা, কারণ গাড়ি যখন সামনে বাড়তেছে বাতাসটা মনে হচ্ছে যে ফ্রিজিং হয়ে যাচ্ছে উইন্ডশিল্ড সহ। আর তখনকার গাড়িগুলোতে ওরকম হিটার ব্যবস্থাটা ওরকম ছিল না, ওরকম ভালো ছিল না। আর আর ইসেও চেষ্টা করতেছে, মহসিন সাহেব চেষ্টা করতেছে যে তার তেল যাতে কম খরচ হয়, কারণ তখন তো তেলে চলতো গাড়ি, তেল যাতে কম খরচ হয়, যাতে সবকিছু যাতে এর মধ্যেই তিনি কমপ্লিট করতে পারেন। যাই হোক, তিনি চালায় যাচ্ছেন। তো রাস্তা একদম শুরু হলো মানে এক গ্রামের রাস্তা, দুই পাশে মাঝখানে পুরো হাইওয়ে ধরে চলতেছেন। তো তিনি ওখানে মানে গাড়ি যখন নাড়ে তখন ওখানে পিছনে তার টুকিটাকি জিনিসপত্র ওগুলো শব্দ হয়। তো তিনি ওই লোকটাকে একবার জিজ্ঞেস করলো যে আপনি এখানে কেমনে আইসেন? তো লোকটা শুধু তাকে একবার উত্তর দিয়েছিল আইসি, সে রোগী আপনার কি হয় ভাই? তো এরপর আর তিনি তেমন কিছু জিজ্ঞেস করেন নাই। তো অনেক দূর চলে আসছেন, দুই পাশে পুরো ক্ষেত, মানে দুই পাশে পুরো ফসলের ক্ষেত, রাস্তা একেবারে নীরব। এখান থেকে তখন রাতের বেলা গাড়িও আসতেছে না। তো খুব মানে একটু অবাকই লাগলো মহসিন সাহেবের কাছে যে এরকম রাতে তো নাইট কোচ তো দুই একটা থাকে, তো এখন অনেক দূর পর্যন্ত নাইট কোচও নাই। তো যাই হোক, চলতেছেন চলতেছেন, তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি বেশ কঠিন কর্পূরের ঘ্রাণ পাচ্ছেন, মানে বেশ স্ট্রং। তো একবার ভাবলেন যে হয়তো ওই যে বডি নিয়ে আসছেন, বডির থেকে কর্পূর দেওয়া আছে, এটার জন্য এই কর্পূরের ঘ্রাণ আসতেছে। আর তিনি আরেকটা জিনিস চিন্তা করতেছেন যে এখানে তো আসলে মানে বডি কতক্ষণ আগের তিনি জানেন না, সাধারণত যেগুলো করা হয় যে ইসের মধ্যে বাক্সের মধ্যে চা পাতা এগুলো দিয়ে রাখা হয়, একটা বাক্স নিয়ে আসা হয়। তো তিনি ভাবলেন যে আসলে এটা তো আসলে হয়তো দরিদ্র মানুষ, তারা এগুলো কিছু অ্যাফোর্ড করতে পারে নাই, আর শীতের সময় তো এই জিনিসটা ওরকম ভাবে এলিভেট হচ্ছে না বা গন্ধটা ওইভাবে এখনো ডিকম্পোজ শুরু হয় নাই, হয়তো শুধু কেবল শক্ত হয়েছে শরীরটা, এরকম ভাবতেছেন। তো যাই হোক, এই কর্পূরের ঘ্রাণটা হয়তো ওখান থেকে আসতেছে। তো একটু পরে তিনি কর্পূরের ঘ্রাণের মাঝখান থেকে পাচ্ছেন জর্দার ঘ্রাণ, কেমন জানি একটা জর্দা টাইপের ঘ্রাণ। তো তিনি ভাবলেন যে মানে কি এই লোক জর্দা খাইতেছে নাকি। তো তার কাছে মানে গন্ধটা মানে গাড়ি যেহেতু বদ্ধ, তার কাছে জিনিসটা বেশ অস্বস্তি লাগতেছে। তো তিনি মাথাটাকে একটু ঘুরায় রাস্তার দিকে এবং তার সেই সময়কার আসলে হেডলাইট তো বুঝতেছেন যে এটা মানে এই হ্যালোজেন হেডলাইট, বাট ওরকম স্ট্রং না, হালকা আলো হয় খুব বেশি না, রাস্তায় চোখ রাখতেছে, ভাঙা চোরা রাস্তা। তো তিনি লোকটাকে মাথায় হালকা ঘুরায় পাশে বললেন, মহসিন সাহেব যে এরকম যাচ্ছে, একটু মাথাটা ঘুরায় বললেন যে এই আপনি জর্দা টর্দা খেয়েন না, গন্ধ হয়ে যেতেছে এখানে। তো মনে হলো যে লোকটা মানে সে এক সেকেন্ডের জন্য তার কাছে মনে হলো যে ওই সামনে ই আসতেছিল, বাস আসতেছিল, বাসের আলো মনে হলো তার উইন্ডশিল্ড থেকে একটু ঢুকছে পিছনে। তো এক সেকেন্ডের জন্য সে জাস্ট একটু দেখতে পারছে মনে হলো, তার কাছে সে পুরো ক্লিয়ার দেখতে পায়নি, এক সেকেন্ডের জন্য তার কাছে মনে হলো যে ওই লোকটার মুখ হাসি হাসি, যেখানে আলো পড়ছে মুখটার মধ্যে এবং দাঁতগুলা বেশ কেমন জানি মানে খাওয়া খাওয়া টাইপের দাঁত, মনে হচ্ছে সেই দাঁত ময়লা আর কি, খাওয়া খাওয়া মানে এটা খুব গ্লেন্সের মধ্যে মহসিন সাহেব দেখছে। তার কাছে মনে হইল তো তার কাছে ওই বাসটা পার হয়ে গেছে, তাদের ফাঁস করে পাশ থেকে চলে গেছে। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে একটা লোকের ভাই মারা গেছে একটু আগে, কাঁদতেছিল, আমি বললাম যে তারে আমি ফ্রি পৌঁছাই দিব, তার মুখ হাসি হাসি কেন হবে, হাসি হাসি থাকার তো কোনো কারণ নাই, এই লোকের মন থাকবে খারাপ ভাই, এবং সে হাসতেছে, তার কাছে অবাক লাগলো। এখন সে আরেক সেকেন্ডের জন্য ফিরে চাইতে সাহসটা পাচ্ছে না, হ্যাঁ মানে ফিরে চাইতে সাহস পাচ্ছে না। তো মানে যে ফিরে তাকাবে তিনি, তাকাবে মানে এই রাস্তার মধ্যে কেমন একটা ব্যাপার অন্ধকার। এর মধ্যে তার কাছে হঠাৎ করে মনে হলো তার কানের খুব কাছে চলে আসছে, পিছনে তো বসা এবং তখনকার এই গাড়িগুলোতে কিন্তু কোনো পার্টিশন থাকতো না, তো মনে হলো তার কানের খুব কাছে এই জর্দার গন্ধটা খুব প্রকট ভাবে আসছে। এসে তাকে বলতেছে, আমারে বিল ফাড়ে নামাই দিয়েন, মানে বিলের পাড় ওখানে একটা হয়তো জায়গা বলছে, বিল ফাড়ে নামাই দিয়েন। তো তিনি একটু অবাক হলেন, তিনি থতমত খেয়ে বলছে, আমি বিল পাড় চিনি না, কোনো বিল পাড় আপনি আমি দেখাবো, সোজা যান, এখন সোজা যান, পুরো কথাটা তিনি শুনতেছেন, সোজা যান। তো তার কাছে বেশ অন্যরকম লাগা শুরু করলো, মানে ভয় পেয়েছেন, আসলে মহসিন সাহেব একটু ভয় পেয়েছেন যে লোকটার আচরণ কথাবার্তা একটু অন্যরকম। তিনি চিন্তা করলেন আসলে ঘটনাটা কি ঘটছে, এইভাবে তো আসলে নেওয়া ঠিক হয়নি, নর্মালি যে আমি কখনো ডেড বডি নিলে সেখানে কাগজপত্র থাকে, সাইন করা থাকে, নাম টাম থাকে, কিচ্ছু দেখলাম না, এই লোকের কথায় চলে আসলাম, এগুলো চিন্তা করতেছেন। তো তিনি অনেকক্ষণ পর একটা শব্দ পাইলেন, হ্যাঁ ঠাং করে একটা শব্দ হলো তার ভ্যানের পিছনে, ঠাং করে একটা শব্দ হলো এবং তারপরে ভড় 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 করে শব্দ হচ্ছে পিছনে। তো তিনি ভাবলেন যে ঘটনাটা কি, আমার এখানে কি মানে প্রবলেম হয়েছে পিছনে। তো তাড়াতাড়ি মহসিন সাহেব গাড়িটাকে আস্তেই করে রাস্তার পাশে চাপাই দিয়েছেন, চাপাই দিয়ে তিনি আস্তেই করে মানে থামাই ফেলছেন গাড়ি। তো গাড়ি স্টার্ট অবস্থায় আছে, হেডলাইট জ্বলতেছে, কিন্তু গাড়ি থামাইছেন। তিনি লোকটাকে বলেন, কি হয়েছে পিছে, এই কি সমস্যা, কি পিছনে কি হয়েছে? তাই বলে তিনি নামলেন গেট খুলে, গেট খুলে দেখতেছেন যে ওই পিছনে চলে গেছেন দৌড় দিয়ে তাড়াতাড়ি, মানে দেখার জন্য কি সমস্যা কি। কারণ তিনি যখন মাথা ঘুরায় দাগাইছেন তখন কিন্তু তিনি কিছু দেখতে পান নাই পিছনে, এজন্য তিনি দেখতে গেছেন। পিছে গিয়ে দেখতেছে যে তার যে পিছনের যে হ্যাশটা ছিল, হ্যাশটা খোলা, মানে হ্যাশটা খোলা, ওই হ্যাশটাই বাড়ি খাইতেছে। এবং তার গাড়ির পেছনে ওই যে জায়গাটার মধ্যে ওই বডিটা রাখা ছিল, বডিটা আছে কিন্তু ওই লোকটা নাই, মানে অ্যাজ ইফ যে ওই হ্যাচ খুলে লোকটা নেমে গেছে গাড়ি থেকে, এরকম কিছু একটা ব্যাপার। তো জিনিসটা পুরো আনইউজুয়াল হয়ে গেছে এবং মহসিন সাহেব খুবই ভয় পেয়েছেন তিনি ঘটনাটা কি। এবং তার কাছে মনে হলো তার গাড়ির ভেতর থেকে ভুর ভুর করে এই কর্পূরের সাথে জর্দা মিশানো একটা ঘ্রাণ চারিদিকে ছড়ায় যাচ্ছে, মানে আর তিনি দাঁড়ায় আছেন কিন্তু হাইওয়ের মধ্যে, এর মধ্যে কোনো বাস বা গাড়ি কিচ্ছু আসতেছে না, পুরো হাইওয়েটা অন্ধকার, পুরো হাইওয়েটা অন্ধকার। এবং তার তিনি যেখানে গাড়ি রাখছেন তার পাশে ঢালু হয়ে নেমে গেছে খোলা প্রান্তর, ওদিকে খোলা প্রান্তর, সামনে তার থেকে কিছুটা সামনে, মানে তার গাড়িটা যেখানে সে তার সামনে একটা একদম কালভার্টের মতো আছে, তারপরে গিয়ে হাতের বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, মেঠো রাস্তা। তো তিনি তাড়াতাড়ি ডানে বামে তাকাইলেন, লোকটাকে দেখলেন না, দিশেহারা মতো ফিল করতেছেন মহসিন সাহেব যে এখন কি করবেন তিনি। আর এই গেট খুলে লোকটা কিভাবে চলে যায় এটা চলন্ত গাড়ির থেকে, এটা একটা খুবই আশ্চর্য ব্যাপার। তো তিনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পেয়ে তিনি তাড়াতাড়ি ওই বডিটাকে স্পর্শ করলেন, দেখলেন ওই যে কাফন পরা সেটা বডিটার মধ্যে স্পর্শ করলেন, বডিটা ঠান্ডা তখনও। এবং তিনি এইটুকু তাকালেন, তখন বিভিন্ন রকমের ভূতের ঘটনা তার মনে পড়তেছে যে মানুষ বলে এটা সেটা, এবং তিনি তো এগুলো কিছু দেখেন নাই কখনো। তো তিনি আস্তে করে ওই পিছনে তার হ্যাচটাকে আবার নামাই দিলেন, নামানোর সাথে সাথে ঠাস করে আটকাই গেল, এটা হ্যাচ কিন্তু আটকাইছে নর্মালি। তো তিনি বুঝলেন এটা খুলেই বেরোইছে কেউ, মানে এটা খুলেই বেরিয়েছে লোক, এই লোক চলন্ত গাড়িতে কিভাবে নামলো, এটা চিন্তা করতে করতে তিনি হেঁটে চলে আসলেন তার গাড়িতে, এসে বসলেন সিটে, ড্রাইভিং সিটে, এবং চিন্তা করতেছেন যে কি ব্যাপার, কেমনে কি, মানে কেমনে কি করবেন তিনি। তো তিনি আস্তে করে ওই গাড়িটাকে আবার গিয়ারে ফেলে সামনে, মানে ক্লাচ ছেড়ে সামনে নিলেন আর কি। তো তখন তো ম্যানুয়াল গাড়ি ছিল আর কি। তো সামনের দিকে যাচ্ছেন, কালভার্টটা পার হয়ে গেছেন, এইবার হচ্ছে হাতের বাঁ দিকে কিন্তু রাস্তা আর কি, মানে একটা রাস্তা চলে গেছে মাটির রাস্তা। ওই রাস্তার কাছে যখন আসতেছে তখন তার গাড়িটা দুইটা ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে গেল, স্টার্ট বন্ধ হয়ে গেল, একবার হেডলাইট সহ বন্ধ হয়ে গেছে। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছেন মহসিন সাহেব, ভয় পেয়েছেন আসলে কি, তিনি তো বলছি যে তিনি ভৌতিক ব্যাপার খুব একটা বিশ্বাস করতেন না, কিন্তু আজকে তার ওইটাই মানে অন্যরকম লাগতেছে। তো গাড়িটা বন্ধ হয়ে গেছে ঝাঁকি দিয়ে, তো গাড়ি গিয়ারে ছিল, তিনি আস্তে করে গাড়িটাকে আবার চেষ্টা করলেন মানে নিউট্রাল করে আবার স্টার্ট করতে, কাজ হচ্ছে না, বারবার গাড়ি শুধু ওই যে ক্যাঁ 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 করে সেলফ শব্দ করতেছে, গাড়ি আরই হচ্ছে না। তো তিনি তাড়াতাড়ি বায়ে গাড়িটাকে মানে যতটুকু ওই যে তার ই ছিল আর কি, মোশন ছিল, অতটুকু আস্তে করে বায়ে নিয়ে তিনি রাখছেন, রেখে চিন্তা করতেছেন গাড়ির পেছন দিকটা তো বাইরে রয়ে গেছে রাস্তার দিকে। তো নেমে অনেক কষ্টে তিনি গাড়িটাকে নিউট্রাল করে স্টিয়ারিংটাকে হাত দিয়ে ঘুরায় ঘুরায় কষ্ট করে গাড়িটাকে একটু সোজা করে রাখলেন তিনি, কারণ পিছন থেকে যদি কোনো গাড়ি ঘোড়া আসে কি করবেন চিন্তা করতেছেন। তো আবার অনেকক্ষণ চেষ্টা করলেন স্টার্ট দেওয়ার, কিন্তু বারবার সেলফ মেরে বুঝলেন যে এটাতে আসলে গাড়ির ক্ষতি হচ্ছে। তো তিনি চিন্তা করলেন ঘটনাটা কি, তার বেশ ভয় লাগতেছে। তো তার গাড়ির মধ্যে কিন্তু সেই গন্ধটা আছে, কর্পূর আর ইসের গন্ধ, মানে একদম মানে সেই জর্দা এবং কর্পূর মিলায় যদি কেউ গন্ধ তৈরি করে সেরকম একটা গন্ধ। তো তিনি কিছুক্ষণ বাইরে বসে থেকে একটু মানে বোকার মতো হয়ে গেলেন, আর এর মাঝে যে বাতাস চলতেছে, উহু বাতাস, মানে বাতাস একদম জমে যাওয়ার মতো অবস্থা, আর গাড়ির ভেতরে বসতেও তিনি সাহস পাইতেছেন না, কি করবেন তিনি বুঝে পাইতেছেন না। এর মধ্যে তিনি চিন্তা করলেন যে এখানে দাঁড়ায় থাকা তো আরো বোকামি, এরকম ঠান্ডার মধ্যে আর তার গাড়ির ভিতরে একটা লাশ। তো তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলেন, গাড়িতে উঠে গাড়ির দরজাগুলো বন্ধ করলেন, কয়েকবার ট্রাই করলেন, আবার স্টার্ট করা দেখলে স্টার্ট হলো না। এখন চিন্তা করলো যে তিনি যে অন্য কোন গাড়ি টাড়ি দেখে যে থামে তাকে তাহলে তিনি কথা বলবেন, নাহলে তো কিছু করার নাই, এখানে গাড়িও চলতেছে না নড়তেছে না কিছু না। বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন, বাইরে রাস্তাটা চলে গেছে, ওইটা ওই প্রান্তরের মধ্যে দিয়ে ঢুকছে, দুই পাশে গাছগাছালি, বেশ বড় বড় গাছগাছালি এবং আকাশে বেশ বড় চাঁদ উঠছে এবং সেটার আলোতে ওই জায়গাটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর তার এই চাঁদের আলোতে কুয়াশা মনে হইতেছে যে ভেসে বেড়াইতেছে ওদিকে। তো অনেকক্ষণ তিনি ওখানে বসে আছেন এবং তিনি একেবারে দিশেহারা হয়ে গেছেন। ওই সময় তো ফোনেরও যুগ না যে তিনি ফোন করতে পারবেন কাউকে এরকম। তো অনেকক্ষণ চিন্তা করতে করতে ভাবলেন যে আমি শুয়ে থাকি, কিছু করার নাই, এই গন্ধটা খুব প্রকট হয়ে আছে, এই কর্পূর আর এই জর্দার গন্ধটা খুব প্রকট হয়ে আছে তার ভিতরে। তো চিন্তা করলেন যে আমি শুয়ে থাকি আর কিছু করার নাই, আর এই গাড়ির থেকে বেরোনোর মতো সাহসও তিনি পাচ্ছেন না। তো শুয়ে আছেন, তিনি সিটটাকে একটু সাইড করে শুয়ে আছেন এবং তিনি চিন্তা করতেছেন কি করবেন, যদি কোনো গাড়ি টাড়ি আসে তাহলে দেখবেন। এর মাঝে তিনি হঠাৎ করে দূরে খেয়াল করলেন চাঁদের আলোতে ওখান থেকে মনে হচ্ছে মানুষ আসতেছে রাস্তার মধ্যে দিয়ে, ওই যে দূরে যে রাস্তা ওখান থেকে মানুষ আসতেছে। তো অনেকক্ষণ চিন্তা করলেন যে এখানে কে, মানে মানুষজন মানে কারা আসতেছে। তো তিনি চিন্তা করলেন নামবেন নাকি, গাড়ির থেকে নেমে হাত দেখাবেন নাকি। তো তিনি অনেকক্ষণ ভেবে দেখলেন যে মানুষগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে গাড়ির দিকে। তো তিনি আস্তে করে গাড়ির দরজা খুললেন, খুলে তিনি ওই পাশে চলে আসলেন, তিনি তো বসে গেলেন ড্রাইভিং সিটে, ওখানে চলে আসলেন। এসে তাকায় দেখতেছেন যে মানুষগুলো, তিনি ভাবতেছেন যে কথা বলবেন, ডাক দিবেন। এই সময় দেখলেন যে মানুষগুলো আস্তে আস্তে কাইন্ড অফ দৌড়ায় তার দিকে, তার দিকে দৌড়ায় আসতেছে এবং হিংস্র ভাব দৌড়ে আসাটা। তো তিনি এক সেকেন্ড ওয়েট না করে দৌড় দিয়ে যে গাড়ির মধ্যে উঠে বসে দরজা লাগাই দিলেন, ভেতর থেকে লক করে দিলেন। লক করার সাথে সাথে তিনি দেখলেন তার যে প্যাসেঞ্জার সাইডের যে জায়গাটা ছিল সেই জায়গারও জানলার মধ্যে এসে ধপ করে একটা মুখ লাগলো, একটা একদম গ্লাসের সাথে মুখ একদম লাগলো একটা, এবং মুখটা বীভৎস টাইপের, কেমন জানি মানে ভয়ঙ্কর টাইপের একটা মানুষের মুখ, মানে যেহেতু আলো নাই দেখা যাচ্ছে না, কিন্তু এই চাঁদের আলোতে মুখটা যতটুকু দেখা যাচ্ছে কাঁচের মধ্যে দিয়ে বেশ বীভৎস লাগতেছে। আর তার ড্রাইভিং সিটের পাশে আরেকটা এসে লাগলো এরকম, এবং মুখ দিয়ে কেমন একটা শব্দ করতেছে বিচিত্র, এবং তারপর আরেকটা মানুষ মানে তৃতীয় মানুষটা এসে তার উইন্ডশিল্ডের উপরে এরকম মুখ দিল। তো ভয়ে আসলে মহসিন সাহেবের চিৎকার করার মতো অবস্থা ছিলেন, চিৎকার করে তিনি কাকে ডাকবেন। তো তিনি দেখতেছেন তার গাড়িটাকে এরকম নাড়াইতেছে, ধাক্কা দিতেছে, মনে হচ্ছে গাড়ি ভেঙে ফেলবে। তো তিনি তো ভয় পেয়ে গেলেন যে তার উইন্ডশিল্ড ভেঙে না যায়। এই সময় তিনি শব্দ পেলেন, মনে হলো যে তার পিছনের যে হ্যাচটা আছে ওইটাকে কেউ টানতেছে, মানে মট মট করে ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তো এই সময় মহসিন সাহেব আসলে আর তার মাথা ঠিক রাখতে পারলেন না, তিনি চিৎকার করা শুরু করলেন এবং চিৎকার করে করে দোয়া পড়তেছেন, তিনি চিৎকার করে করে যতটুক পারেন আর কি, যা শিখছেন এগুলো তার অবচেতন মন থেকে পড়া শুরু করছে, পড়তেছেন পড়তেছেন চোখ বন্ধ করে চিৎকার করে দোয়া পড়তেছেন পড়তেছেন। এক সময় তিনি দেখলেন যে সবকিছু থেমে গেল, এই যে শব্দ সবকিছু নাই, কিছু নাই। তো তিনি হঠাৎ করে চোখ মেললেন, তো মেলে দেখতেছেন কিচ্ছু নাই, মানে তিনি যেখানে বসে আছেন সেই জায়গাটায় তিনি বসে আছেন, চাঁদের আলো পড়ছে কিন্তু তার আশেপাশে কোনো মানুষজন কেউ নাই, মানে তার উইন্ডশিল্ডেও কোনো মুখ নাই, কিচ্ছু নাই। তো তিনি ওই যে ঘ্রাণটা ছিল, ঘ্রাণটাও মনে হচ্ছে অনেক ফিকে হয়ে গেছে তার গাড়ির ভেতরে। তো তিনি পেছন দিকে তাকাইলেন, তাকায় দেখলেন তার গাড়ির পেছনের যে হ্যাচটা ওইটা খোলা, হ্যাচটা খোলা আর ভেতরে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। অনেক ভয়ে তিনি মানে বসে আছেন, তিনি চিন্তা করতেছেন যে তিনি নামবেন কিনা। এখন একটা ভয় তার মধ্যে কাজ করছে, হ্যাচ যেহেতু খোলা কেউ তো পেছন থেকে এসে তাকে ধরতেই পারে। তিনি এইটা মনে করতে তাড়াতাড়ি দরজা খুলে তিনি নামলেন, নেমে দেখতেছেন শুনশান নিরবতা, কিচ্ছু নাই চারিদিকে, কিচ্ছু নাই, একদম শুনশান নিরবতা, ঝিঝি পোকা ডাকতেছে এবং বাতাস জোরে জোরে বাতাস বাড়ি মারতেছে। তো তিনি তাড়াতাড়ি গিয়ে তার হ্যাচের কাছে গেলেন, যে দেখলেন যে পেছন থেকে উঁকি দিলেন, তার মাইক্রোবাসের পিছনে কিচ্ছু নাই, পুরো ফাঁকা। তো তিনি টান দিয়ে তার হ্যাচটা নামায় লক করে দিলেন, লক করে দিয়ে তিনি দ্রুত তার ড্রাইভিং সিটের দিক গেলেন, চিন্তা করলেন যে গাড়ির ভিতরে উঠে বসি। তো গাড়ির ভিতরে যখন উঠে বসতেছেন তখন দূর থেকে একটা আর্ত চিৎকার শুনলেন, একটা মানুষ যদি অনেক জোরে চিৎকার করে সেরকম একটা আর্ত চিৎকার, একদম বুক ফাটানো আর্ত চিৎকার। ভয়ে মহসিন সাহেবের একদম মানে কলিজা শুকায় গেল, তিনি তাড়াতাড়ি গাড়িতে বসে তিনি গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য আরেকবার চেষ্টা করলেন এবং তিনি ইগনিশন দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেল। সাথে সাথে তিনি ক্লাচ চেপে ধরে গিয়ার ফেলে গাড়ি ওখান থেকে ঘুরায় ফেললেন, একদম শাঁ করে ঘুরায় ফেললেন। ঘুরায় ফেলে তিনি একদম তার যত ই ছিল তিনি মানে খুব দ্রুত গিয়ার চেঞ্জ করতে করতে একদম টপ গিয়ারে নিয়ে গেলেন এবং ফুল মানে অ্যাক্সেলারেটর চেপে তিনি ব্যাক করা শুরু করলেন তার এদিকে। রাস্তায় কুয়াশা উড়ে উড়ে আসতেছে, কুয়াশা উড়ে উড়ে আসতেছে, তিনি দেখতেছেন হেডলাইটের আলোতে কুয়াশা উড়ে উড়ে আসতেছেন। তার মানে তিনি চিন্তা করছেন যে আজকে তাকে মানে তার এখান থেকে পলাইতে হবে, তার আর আসলে মানে ওই সাহসটা আর তিনি পাচ্ছেন না। অনেক দূর চলে আসছেন তিনি, এক জায়গায় তিনি এসে তার হেডলাইটটা পড়লো একটা মানুষের গায়ে, দেখলেন যে ঠিক ওই যে গলায় মাফলার পেঁচানো যে লোকটা তাকে নিছিল ওই লোকটা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, লোকটা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এবং লোকটার মুখটা হাসি হাসি, হেডলাইটটা যেখানে পড়ছে। তো তিনি ব্রেক করছে অনেক দূর থেকে, তার চাকা মানে স্কিড করে মানে গাড়ি পিছলাইতে পিছলাইতে লোকটার কাছাকাছি এসে থামছে যেখানে লোকটা দাঁড়ায় আছে। তিনি এখানে হেডলাইটের আলোতে দেখতেছেন যে লোকটার মুখ হাসি হাসি, দাঁতগুলো একেবারে ময়লা এবং হাসিটা খুবই ভয়ঙ্কর, চোখটা মনে হচ্ছে লাল করমচার মতো, মাঝখানে কালো যেটা মনি এরকম ই করতেছে। লোকটা তার দিকে তাকে হাসতেছে এরকম মুখ ই করে, তারপরে আবার মুখটাকে এরকম গম্ভীর করে ফেলল, ওইখান থেকে চিৎকার করলো ঠান্ডার মধ্যে থেকে। তিনি শুনতেছেন, তার কিন্তু জানালা উঠানো, তার মধ্যে শুনতেছে বিশ্বাস করস না। তো তিনি আর কোনো কথা না ভেবে দ্রুত আবার তার গাড়িটাকে মানে ই করে ঘুরায় ওই লোকটাকে পাশ কাটায় পাশ থেকে সাঁ করে বেরিয়ে গেলেন। তো তার কাছে মনে হলো যে হাসতেছিল লোকটা, লোকটা হাসতেছিল তিনি যখন গাড়ি ঘুরায় মানে চলে গেছেন। তো যাই হোক, মহসিন সাহেব খুব একটা সেন্সে ছিলেন না, তিনি কিভাবে এসে পুরো রাস্তা পার করে তিনি শহরে ঢুকছেন, ঢাকায় ঢুকছেন, কিভাবে তার বাসায় পৌঁছেছেন তার কিছুই খেয়াল নাই। তিনি বাসায় পৌঁছায় এবং তাদের বাসাটা অনেক পুরনো বাসা ছিল তখন এবং সেখানেও তাদের পানি কালেক্ট করতো চাপকল থেকে। তো যাই হোক, সেই পানি তিনি উঠায় নিয়ে ওই অবস্থায় আর কি তিনি গোসল করলেন গায়ের মধ্যে, এই ঠান্ডার মধ্যে, ঠান্ডার মধ্যে গায়ে পানির পর পানি, তার নিজের কাছে নিজেকে খুব অপরিষ্কার মনে হইতেছিল। তো যাই হোক করে তিনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে তার লেপের তলে ঢুকে গেলেন এবং দোয়া পড়তেছিলেন শুয়ে শুয়ে। যাই হোক, পরদিন তার যখন ঘুম ভাঙে তখন মহসিন সাহেবের অনেক শরীরে জ্বর ছিল, অনেক জ্বর, তো তিনি মানে আর নড়তে পারতেছেন না। তো তার পরিবারের মানুষজন দু একজন খবর নিল তার যে কি অবস্থা, তো ডাক্তার দেখানো হলো তাকে এবং ডাক্তার তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তো তিনি বললেন ভয় পাইছি। তো ডাক্তার বলল যে আপনি ভয় পেয়ে এরকম অসুস্থ হয়ে গেলেন? বলে হ্যাঁ। তো ডাক্তার বলল হতেই পারে, মানুষ অনেক ভয় পেলে অনেক এরকম অসুস্থ হয়ে যায়, জ্বর আসে। তো ডাক্তার তাকে ওষুধ লিখে দেয়। তো পরিবারের মানুষকে তিনি বলেন যে কি হয়েছিল কালকে রাতে। তো তার পরিবারের মানুষরা তাকে নিয়ে যায় ওখানকার মসজিদ আছে, মসজিদে যেয়ে তাকে যে হুজুর ছিল তাকে দেখায়। তো তিনি হুজুর তাকে দোয়া করে দেন, ছেড়ে দেন, বলে যে তার সাথে কোনো খারাপ জিনিসের দেখা হয়েছিল। হুজুর বলে তো কোথাও দেখা হয়েছিল এবং তিনি সেই সম্ভবত সেই খারাপ জিনিসটাকে তিনি চ্যালেঞ্জ করছিলেন কোনো। তো চ্যালেঞ্জটা সম্ভবত তিনি পরে রিলেট করতে পারেন, যেটা মহসিন সাহেব যে ওই যে চায়ের দোকানে যে আসছিল ওইটা কিছু একটা ছিল এবং ওইটা হয়তো ওই এলাকায় ঘোরাফেরা করে, তো হয়তো সেটাই তাকে এই জিনিসগুলো দেখতে ই করছে, যেগুলো ওই হুজুরের মতে যেগুলো আসলে কোনো কিছুই মানে ওইভাবে রিয়েলিটির মধ্যে ছিল না, ওইটা তাদের একটা মানে মোহ বা তারাই এটার সাথে ইনভলভ থেকে তাকে ভয়টা দেখাইছে, তাকে ক্ষতি করতে চায় নাই খুব একটা, ভয় দেখাইতে চাইছে, তো সেই ভয়টাই তাকে দেখাইছে। তো যাই হোক, হুজুর দোয়া পড়ে ঝেড়ে দেয়, বলে যে ওই জায়গায় খুব একটা ঘোরাফেরা করো না, হ্যাঁ, আর ওই জায়গার দরকার নেই যাওয়ার, ওই যে তুমি যেখানে যা চা খাইতে ওখানে যা চা টা খেও না, তুমি দরকার ওখান থেকে এড়ায় চলবো, ওই জায়গাটা ভালো না তোমার, ওইটাই কিন্তু ওই যে দেখছিল সেই হয়তো তোমাকে দেখাইছে এটা। তাই হুজুরের কাছে তিনি মানে বিদায় নিয়ে চলে আসেন। এরপর তিনি কিন্তু যান, মানে হুজুর থেকে মানা করছে, তারপরে মহসিন সাহেব ওখানে যান, গিয়ে তিনি ওই চায়ের দোকানদারকে জিজ্ঞেস করেন যে এইখানে যে ওই জটাওয়ালা লোকটা আসছিল কে। তখন ওই চায়ের দোকানদার ভয় পেয়ে যায়, বলে যে আপনারা আমি বলতে পারবো না কে, অন্যরকম মানুষ, এই না স্বাভাবিক না, অন্যরকম মানুষ, আর আপনারা এই ভূত পেত্নী নিয়ে কথা কেন আমার এখানে, আমি এখানে কাজ করি চা বেছি, এটি নিয়ে আর আলাপ করেন আমাদের এখানে, এমনি জায়গা ভালো না। তো যাই হোক, তিনি ওই লোকটারে তিনি বলে আসেন চায়ের দোকানদারে যে ভাই ওনারে বলেন যে আমি বিশ্বাস করি, আমি ভয় পাইছি এটা ওনারে বলেন। তো যাই হোক, উনি ওনার বন্ধুকেও বলেন মহসিন সাহেবের পরে যে তার এক্সপিরিয়েন্স কি হয়েছিল। তার বন্ধু এটা শুনে বলে যে দেখ সবসময় এগুলা এইভাবেই করিস না, হেলাফেলা করবি না, অবিশ্বাস করিস না, দোয়া দুরুদ পড়া চলাফেরা করবি, তুই যেহেতু এরকম গাড়ি চালাস এটা তোর অবশ্যই খুবই দরকার। মোহসিন সাহেব এরপরে খুব গভীর রাত পর্যন্ত আর হাসপাতালে থাকতেন না, আর তিনি ওই কখনো যদি কোনো বডি কালেক্ট করে নিতে হইতো ডেড বডি, তিনি অবশ্যই মেকশিওর করতেন সেগুলো সব পেপার্স বা যথাযথ মানুষজন সাথে আছে এটা তিনি দেখতেন। এটা দেখে তিনি দেখেন তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল আর কি। তো যাই হোক, এই ছিল মোহসিন মিয়াজি সাহেবের ঘটনা। বেশ ভয়ের ছিল, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাইতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com, which is odvotore@gmail.com। এই ঠিকানায় পাঠিয়ে দিন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, অথবা আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন অবশ্যই। আরও পাঠাতে পারেন আপনার জানা কোনো মিথ বা লেজেন্ড বা আপনার এলাকার কোনো ঘটনা, আপনি পাঠিয়ে দেবেন আমাদের কাছে, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহান আহমেদ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। তিনি তার বড় ভাই রোহান আহমেদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি সোহানের পাঠানো ঘটনায়। সোহানের ভাই রোহান, তিনি 2002 সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান এবং তিনি সেখানে গিয়ে তার এক আত্মীয়র বাসায় ওঠেন প্রথমে জর্জিয়াতে, এবং সেখান থেকে তিনি রওনা দেন তার ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো জর্জিয়া থেকে তিনি গিয়েছিলেন নর্থ ক্যারোলাইনাতে গ্রেহাউন্ড বাসে করে, এবং তিনি যখন সেখানে পৌঁছানোর পরে বাস স্ট্যান্ডে আসলে তাকে রিসিভ করার কেউ ছিল না। তিনি চাইলে ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করতে পারতেন একজন অ্যাসিস্ট্যান্টের জন্য যে তাকে রিসিভ করবে, বাট অ্যাকচুয়ালি তিনি করেন নাই। তো যাই হোক, তিনি বাস স্ট্যান্ডে পৌঁছে তখন সেখান থেকে আরেকটা কানেক্টিং বাসটাকে নিতে হয়েছে, যেটাতে করে তাদের ইউনিভার্সিটি এলাকায় আসা যায়। সেটাও কিন্তু মোটামুটি খানিকটা দূরই, বেশ দূরই বলা চলে। তো ইউনিভার্সিটি এলাকায় তিনি চলে আসেন, আসার পরে তিনি যেখানে তাকে বাস নামিয়ে দেয় সেই জায়গায় কেউ নাই, মানে সেটা একটা একদম নীরব জায়গা, বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বাস থেকে নামার সময় চিন্তা করতেছিলেন কি করবেন। তো রেইনকোট গায়ে দিয়ে নিলেন রোহান, এবং রেইনকোট গায়ে দিয়ে তিনি দাঁড়ায় আছেন বাস স্ট্যান্ডের নিচে, এবং তিনি ওখানে চিন্তা ভাবনা করতেছেন। তার কাছে কিন্তু তখন কোনো মোবাইল ফোন নাই, সেল ফোন নাই। তো তিনি চিন্তা করছেন যে আমি এখানে পে ফোন পেলে ফোন করব, ফোন করে কোনো ট্যাক্সি, লোকাল ট্যাক্সি যদি পাই। তো এইখানে যেই বাস স্ট্যান্ডের যেই ছাউনি নিচে তাকে নামাই দিয়েছিল সেই জায়গায় কোনো পে ফোনও ছিল না। তো রোহান অনেকক্ষণ অগত্যা দাঁড়ায় থেকে তিনি ওখান থেকে রওনা দিলেন, এবং মোটামুটি সেই রেইনকোট পরেই হাঁটতেছেন, এবং তার একটা আইডিয়াস আছে। তখনকার সময় কিন্তু এত সুন্দর, এখন যেমন আমরা গুগল ম্যাপে অনেক কিছু দেখি, এত সুন্দরভাবে পাওয়া যেত না আর কি। তো যাই হোক, তিনি ওখানকার যে হ্যান্ড ম্যাপ ছিল তার কাছে সেটা দেখেই তিনি হাঁটছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় রাত প্রায় 8:30 বেজে গেছে এরকম সময়। এত রাতের বেলা তিনি যখন পৌঁছাবেন এটাও তিনি চিন্তা করতে পারতেছেন না, যে তারপরে ওখানে কি করবেন, মানে তার মাথা ঠিক মতো কাজ করতেছে না আর কি। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে আসছেন। তো এখন যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, তিনি দেখছেন তার ম্যাপের মধ্যে একদম পয়েন্ট করা যে এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে একটা এরকম ইউর মতো টার্ন আছে, ঘুরে যেতে হয়, এবং সেখান থেকে ঘুরে বেশ খানিকটা ইউনিভার্সিটির মূল ফটক, মানে তার যেখানে ডর্ম সেই ডর্ম এলাকার মূল ফটক সেখানে। যাই হোক, সেখানে নিশ্চয়ই আছে, তাদের সাথে কথা বলে একটা ব্যবস্থা অবশ্যই হবে। তো তিনি ওখান থেকে হেঁটে আসতেছেন। তো বৃষ্টি ভেজা রাস্তা, তার জুতার নিচে ছপ ছপ করে পানি উঠতেছে, রাস্তার পাড়ি দিয়ে যাচ্ছেন তিনি, এবং রাস্তাটা বেশ কোয়াইট, কোনো গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই। তো তিনি যখন নাকি ইউ টার্নটা নিচ্ছেন, মানে এরকম ইউ টার্ন বলতে কি, রাস্তাটা ইউ এর মতো ঘুরে গেছে, তো ওইখান থেকে যখন তিনি ঘুরছেন তখন তার কাছে কেন জানি মনে হলো যে তার আশেপাশের গাছগুলো জোরে নড়ে উঠলো, পাশে যে ওই পাশে যে গাছগুলো ছিল ওগুলো বেশ ঝাঁকি দিয়ে নড়ে উঠলো, এবং পানি গাছ থেকে বেশ কিছু পানি ঝরে পড়লো। বৃষ্টি যেহেতু হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, তখনও অল্প অল্প হচ্ছে বৃষ্টি, তার যে রেইনকোটের মধ্যে পটপট 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 শব্দে রেইনকোটের বৃষ্টি পড়তেছে, তো পানি ঝরে পড়লো। তিনি তো অবাক হলেন, রাস্তা এরকম কি, এবং কোনো এমন না যে ওখানে কোনো পাখি ছিল বা কাক ছিল উড়ে গেছে এরকম কিছু, তা না, তার কাছে মনে হলো যে বেশ ভারী কিছু ওখান থেকে নড়ে উঠছে। তো যাই হোক, তিনি হেঁটে যখন পার হয়েছেন, এই জায়গাটা বেশ অন্ধকার, সামনে এইখানে কোনো ল্যাম্প পোস্টও নাই, তার সামনে এখানে কোনো ল্যাম্প পোস্টও নাই, ল্যাম্প পোস্টগুলো ছিল ওই পাশে। এখানে কেন জানি পুরোপুরি বেশ অন্ধকার এবং মোটামুটি বৃষ্টির ফোঁটাগুলো আকাশের হালকা আলোতে যতটুকু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর কি। তো বেশ ভয় পেয়েছে রোহান, কারণ এখানে সে একদমই নতুন, সে আসে নাই এবং সে পুরা ক্যাম্পাস এবং তার যে ডর্ম এলাকা সেটা সম্বন্ধে শুনছে, যে জায়গা নাকি বেশ মানে 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 নেচার সমৃদ্ধ, বেশ মানে কোয়াইট কোয়াইট এনভায়রনমেন্ট, সিটি ক্রাউড থেকে একটু দূরে, তো একটু রাতের বেলা একটু অন্যরকম লাগে। তো আর রোহানের জন্য একদম নতুন একটা পরিবেশ। তো রোহান হেঁটে যখন সামনে গেছে হঠাৎ করে তার মনে হলো শব্দ হলো পিছনে, তার থপ করে একটা শব্দ হলো কিছু পড়ার। তো সে একটু ভয় পেয়েছে, মনে হলো যে কে মানে লাভ দিয়ে যদি কেউ কিছু পড়ে এরকম কিছু। তো সে ফিরে তাকাইছে পিছনে, কেন অনেক পিছনে কিন্তু ল্যাম্প পোস্ট আছে ওই যে সেই ইউ লুপের মতো যে জায়গাটা তার আগে, তো ওইখানে হালকা আলো এসে পড়তেছে, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা ফাঁকা মানে কেউ নাই একদম। কিন্তু সে স্পষ্ট শব্দ পেয়েছে যে কিছু একটা লাফায় নামছে রাস্তার মধ্যে। তো রোহান বেশ ভয় পেয়েছে, ভয় পেয়ে সে হাঁটতেছে চুপচাপ, তার মনে মনে সে দোয়া পড়া শুরু করছে, যে কাজটা রোহান নর্মালি করত না, সে যখন নাকি ঢাকাতে থাকতো তখন সে মোটামুটি ওয়াইল্ড লাইফ লিড করতো, এইসব তার অভ্যাসে ছিল না, কিন্তু এখন সে ভয় পেয়ে দোয়া পড়তেছে। দোয়া পড়তে পড়তে সে সামনে যাচ্ছেন, তার কাছে জানি কেন মনে হইল যে তার পিছনে পিছনে কেউ হেঁটে আসতেছে, মানে সে একদম স্পষ্ট মানে বুঝতেছে কেউ হেঁটে আসতেছে। তো ভয় পাচ্ছে, হঠাৎ করে সে পিছন ফিরে তাকাইছে, পিছন ফিরে তাকায় দেখে কেউ নাই এবং অনেক দূরে সেই আলো দেখা যাচ্ছে পয়েন্ট, ওই যে সেখানে যে তার যে ইউ যে মতো পেছানো যে জায়গাটা সেখানে হালকা আলো দেখা যাচ্ছে কিন্তু তার পিছনে কেউ নাই। যাই হোক, অন্ধকার হয়ে গেছে বেশ ডিপ অন্ধকার। তো সে হাঁটতে হাঁটতে সে সামনে পাইল সেই দরজা, বিশাল লোহার গেট। লোহার গেটের কাছে চলে আসলো রোহান এবং লোহার গেটের পাশে একটা সিকিউরিটি বক্স আছে, সে দেখতেছে সিকিউরিটি গার্ড আছে ওইখানে। তো সে লোহার গেটের কাছে এসে যখন দাঁড়িয়েছে সিকিউরিটি দেখলো যে বের হয়ে আসছে, সিকিউরিটির হাতে ফ্ল্যাশ লাইট, ক্যাপ পরা, আর ওই ভেতরে মানে লোহার গেটের ভেতরে যে রাস্তাটা ওই জায়গাটাতে আবার রাস্তার পাশে লাইট আছে, আলো আছে, পোস্ট আছে, বেশ দূরে দূরে ল্যাম্প পোস্ট আছে এবং পাশে একটা গলফ কার্ট রাখা সে দেখতেছে। তো সেইখানে এসে বলল যে আমি স্টুডেন্ট এখানে ডর্মে আসছি এসে। তো সিকিউরিটি বলতেছে ইউ আর লেট, বলতেছে ইয়েস আই এম লেট, আই জাস্ট কেম ফ্রম জর্জিয়া, মানে জর্জিয়ার থেকে আসছি। তো সিকিউরিটি আর কোনো কথা না বলে দরজা খুলে দিল, সে ঢুকলো, কাগজপত্র দেখাইলো, সিকিউরিটি বললো যে আচ্ছা তুমি যাও অফিস, এখনো এখানকার যে অফিস আছে এখানে লোক আছে, যাও। তো সে বলতেছে যে হেঁটে যেতে হবে এখানে, আমি কি গলফ কার্টে করে যেতে পারবো? তো বলতেছে নো দ্যাটস ফর আস, এটা আমাদের। তো যাই হোক, এটা খুব অসৌজন্যমূলক আচরণ মনে হলো রোহানের কাছে, কিন্তু সে কিছু করার নাই, সে হেঁটে হেঁটে গেল এবং ঢুকলো। ঢুকার পর দেখতেছে পুরো জায়গাটা গাছগাছালি দিয়ে ঘেরা, বেশ বড় বড় গাছ, অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট আছে, গাছগাছালি। তো একসময় সে অফিসে পৌঁছাইল, অফিসে পৌঁছায় সে ওখানে দেখলো যে ওখানকার যেই আছে তার সাথে কথা বলল, সে তাকে বলল যে তার ডন কোথা হবে, তার কাগজপত্রগুলো চেক করলো, করে বললো যে এত লেট কেন, সে বলল যে বাসে করে আসছি। যাই হোক, রোহানকে নিয়ে গেল তার যে ডর্ম হবে, তো সে দেখলো যে এই মহিলা তাকে নিয়ে গেছে, সে ওই ভেতর দিয়ে নিল, সেখানে ওই রকম রাস্তা আছে আর কি, দুই পাশে খোলা, উপরে ছাদ দেওয়া রাস্তা, তো সেটা দিয়ে হেঁটে হেঁটে নিচ্ছে, বেশ নীরব নিথর, বেশ অন্যরকম লাগে, ভয় লাগে, তো মানে কেমন জানি গা ছমছমে একটা ভাব এবং মনে হচ্ছে অন্য ডর্মের মধ্যে সবাই ঘুমায় গেছে এরকম মনে হচ্ছে, কোনো শব্দ নাই কিন্তু একদম নিস্তব্ধ। এবং সেই ডর্মের কিছু কিছু জায়গায় জানালা দেখা যাচ্ছে, সেগুলোতে আলো কম এবং বিল্ডিংটা অনেক পুরানো। তো এরকম করে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় নিয়ে আসলো তাকে, এসে তাকে একটা এরকম নিচের ইসে অংশ নিয়ে আসলো, সেখানে দেখলো যে একটা রুম আছে, এই রুমটার একটা সামথিং নাম্বার, সেই নাম্বারটা এখানে বলা দরকার নাই। যাই হোক, তো রোহানকে মহিলা বলল যে এইটাই আজকের মতো তোমার রুম, কারণ তোমার জন্য যে রুমটা ডেজিগনেট করা সেটা এখন আমরা ফিক্স করতে পারি নাই, কমপ্লিট হয় নাই, ওইটা হয়তো কালকের মধ্যে চেষ্টা করবো আমরা ওইটা মানে ফিক্স করে ফেলতে, তাহলে তুমি শিফট করে যেতে পারবা, আর নাহলে হয়তো তোমাকে আরো একদিন থাকতে হবে এই রুমটাতে। সো আপাতত এইটাই তোমার রুম, আজকের মতো এটাই তোমার রুম, মেক ইউর সেলফ কমফোর্টেবল, বলে সে চাবিটা দিয়ে দিল এবং বাতিটা চালায় দিল সামনে, বললো যে ইটস এ প্রিটি গুড প্লেস, বলে বললো যে এটা খুব ভালো একটা প্লেস, অ্যান্ড ট্রাই নট টু গেট স্কেয়ার্ড, মানে ভয় পেও না। তো এই কথাটা রোহানের কাছে একটু অন্যরকম লাগলো যে ভয় পেতে না করলো কেন, আর বলল যে তুমি যদি খাবার খুঁজো তোমাকে এই কম্পাউন্ড থেকে বেরোতে হবে, আপাতত তো এখানে কোনো ই নাই, যাদের গাড়ি নাই তারা তো বেরোতে পারতেছে না, সো তুমি খাবারের ব্যবস্থা কিভাবে করবা এটা একটু তোমায় কষ্ট করে চিন্তা করতে হবে, তোমার সাথে কি ড্রাই ফ্রুট কিছু আছে? তো সে বলল যে আমার কাছে ওরকম নাই, বলে যে আমাদের এখানে ভেন্ডিং মেশিন আছে অফিসে, তুমি যদি ওইখানে এসে ভেন্ডিং মেশিন থেকে নিতে চাও কিছু ভেন্ডিং মেশিনে খাবার নিতে পারো আর কি, মানে উইচ ইজ লাইক স্ন্যাক্স চিপস ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। বলে দেখা গেল যে মহিলা আর ওই করিডোর দিয়ে একা ফিরতেছে না, মহিলা ওই গেটের সামনে দাঁড়াই, সে তার সাথে তার ই ছিল, বাকি টকি ছিল ওয়্যারলেস, সেখান থেকে সে কল দিল। তো দেখলো যে কিছুক্ষণের মধ্যেই রোহান কিন্তু দাঁড়ায় আছে দেখতেছে, দেখলো যে কিছুক্ষণের মধ্যেই সেই সিকিউরিটি গার্ড তার ওই ই নিয়ে এসে পড়লো, যে গলফ কার্ট বা বাগি নিয়ে চলে আসলো। আসার পর মহিলা তাকে বলল ওকে গুড নাইট বলে মহিলা উঠে চলে গেল সেখান থেকে, সেই বাগিতে উঠে। তো এইটাতে একটু রোহানের রাগ লাগলো যে আমি যখন আসতে চাইছি আমার নিল না, আর এই মহিলা এখান থেকে যাবে তাকে নিয়ে গেল। তারপর সে চিন্তা করতেছে যে এই মহিলা তো হেঁটেই যেতে পারত, আমরা তো হেঁটে আসছি এতটুকু, মহিলা যাওয়ার সময় কেন একলা গেল না, তার কাছে একটু অন্যরকম লাগলো। যাই হোক, সে মানে লাইট জ্বালায় দিছে মহিলা, সে ভিতরে ঢুকলো, ঢুকে তার এখন ফ্রেশ হওয়া দরকার, সাথে সাথে সে তার রেইনকোট এগুলো খুলে সেখানকার যেতে তো হাতের ডান দিকেই তার কিচেন ছিল, কিচেনে খুলে রাখলো আগে ফার্স্টে, যেহেতু ওখানে ওই ড্রিপ করতেছে পানি, তো ওইটা সে সিঙ্কের উপর রাখলো তার রেইনকোটটা, যাতে পানিটা সিঙ্ক দিয়ে চলে যায়। তারপর সে আস্তে করে তার চেঞ্জ করলো, জুতাটা খুলে ভিতরে ঢুকলো, দেখলো প্রিটি ডিসেন্ট, জায়গাটা খারাপ না, এই সামনেই ঢোকার পর একটা কিচেন, কিচেনের পরই একটা লিভিং রুম আছে সামনে, এবং লিভিং রুমের ওই পাশে একটা ই আছে, গ্লাস ডোর আছে, ওইটা খুললে পরের একটা লন এলাকা মনে হয় দেখা যায়, আর এই পাশ দিয়ে বাই গেলে যে তার রুমটা আর কি, বেডরুমটা আর ব্যাথরুম আর ছোট্ট একটা ক্লোজেট আছে এখানে, যাই হোক এগুলো সে দেখে সে তাড়াতাড়ি ঢুকে গেল তার বেডরুমে, যে ব্যাথরুমে গেল, ব্যাথরুমে যে দেখলো ব্যাথরুম প্রিটি ডিসেন্ট ব্যাথরুম, নাইস ক্লিন। তো সে মোটামুটি ফ্রেশ হয়ে ওখান থেকে বেরোলো, বের হয়ে সে যখন একটু রিল্যাক্সড অবস্থায় গেছে লিভিং রুমে, লিভিং রুমে যেয়ে সে আস্তে করে তার যে ব্লাইন্ডটা সরাইল, ব্লাইন্ডটা সরানোর পর তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করলো, কারণ সে দেখতেছে যে এই বিল্ডিং কিন্তু অনেক পুরানো, সেই যে লিভিং রুমটা এগুলো সব রিনোভেট করা, আসলে মনে হয় যে তার যে রুমটা ওইটাও মনে হয় অনেকদিন পড়ে আছে, এর জন্য মনে হয় ওইটাকে ই করতেছে। তো সে যখন নাকি ব্লাইন্ড সরাইছে দেখতেছে যে কাঁচের ওই পাশে জায়গাটা একটা লনের মতো, এবং বেশ পুরনো পুরনো, এবং সামনে কতগুলো স্তম্ভ আছে, এরকম স্তম্ভগুলো অনেকটা দেখতে মনে হইতেছে টুমস্টোনের মতো, কিন্তু বেশ চওড়া চওড়া, এগুলো কোনো মেমোরিয়াল হবে, কোনো মেমোরিয়াল হবে এই জায়গাগুলো, মানে কারো মেমোরিতে বানানো হয়েছে হয়তো স্তম্ভগুলো। তো সে দেখতে দেখতে কেমন যে একটু ঘোর লাগার মতো পরিবেশ আসলো, বেশ পুরনো মনে হলো জায়গাটা, এবং সে যে তার যে ইটা খুলছে, গ্লাস ডোরটা খুলছে, সামনে খানিকটা জায়গা পেভ করা, এবং ওই জায়গাটা একটা করিডোরের মতো, এবং করিডোরের এই মাথা ওই মাথা তাকালে ভয় লাগতেছে, কারণ শেষ মাথায় হালকা আলো আছে, মানে করিডোরগুলো যেখানে শেষ হয়েছে ওই জায়গায় হালকা আলো আছে, আর পুরো করিডোরটা কিন্তু অন্ধকার, আকাশের আলো এসে করিডোরে পড়ছে, কেমন জানি একটু মানে অন্যরকম লাগলো আসলে রোহানের কাছে। রোহান আস্তে করে সেই তাড়াতাড়ি তার ওই স্লাইডিং ডোর বন্ধ করে সে ঘরে চলে গেল, এবং এর মধ্যে অনেক টায়ার্ড লাগতেছিল, চিন্তা করলো যে ঘুমায় যাবে সে। তো সে আস্তে করে যে গিয়ে তার যে বেডরুমের মধ্যে বিছনা ফিক্স করে সে চিন্তা করলো শুয়ে পড়ি ঘুমায় যাই। তো সে শুয়ে পড়ছে রোহান, এবং অনেক ক্লান্ত ছিল, ঘুমাই পড়ছে। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে সে তার ওই ঘরের যে জানলা, মানে পায়ের কাছে যে জানলা আছে, তার পায়ের কাছে একটা জানালা, ওই জানালার মধ্যে টক 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 শব্দ শুনতেছে, মনে হচ্ছে কেউ নক করতেছে, এবং এই নকটা বারবার হওয়াতে কিন্তু তার ঘুমটা ফিকে হয়ে ভেঙে গেছে। তো রোহান তাকায় দেখতেছে, সে লাইট জ্বালা রাখছিল তার যে সামনে, তার বেডরুমের দরজাটা সে লাগায় নাই, বেডরুমের এবং বাথরুমের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, করিডোরে ছোট্ট করিডোরের মতো আছে, ওইখানে একটা ওভারহেড লাইট ছিল, সেই লাইটটা জ্বালা রাখছিল সে, এর বেশ মানে সফট লাইট, সেটার আলো এসে ঘরের মধ্যে পড়ছে, এবং টক 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 শব্দ হচ্ছে, এবং সে বৃষ্টির শব্দ পাচ্ছে, বেশ জোরে বৃষ্টি পড়তেছে তার উইন্ডোতে, তার মানে যে পায়ের কাছে উইন্ডো, সেটার মধ্যে বৃষ্টির শব্দ পাচ্ছে এবং টক 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 শব্দ হচ্ছে। তো রোহান খুব অবাক হলো, কে নক করতেছে জানালা, এটা কেমন কথা। সে আস্তেই করে উঠলো, উঠে তার বুকটা একটু কাঁপতেছে, সে ভাবতেছে সে একলা একটা জায়গায় আছে, কেউ না, এবং এই রুমটা অপরিচিত একদম, এবং তাকে তখনই তার মনে পড়ছে ওই মহিলাটা বলছে ট্রাই নট টু গেট স্কেয়ার্ড। তো সে আস্তেই করে যে তার ওইখানে যে উইন্ডোর মধ্যে যে ব্লাইন্ডটা দেওয়া, ব্লাইন্ডটাকে সে সরাইছে, ওইখানে একটু করে সরাইছে, সরা উকি দিচ্ছে, উকি দিয়ে প্রথমে কিছু বুঝতে পারতেছে না কারণ অন্ধকার, হঠাৎ করে দেখলো বৃষ্টির জন্য ওই পাশে লাইটনিং ফ্ল্যাশ করছে, মানে বজ্রপাত, মানে বজ্রপাত চমকাইছে, বিজুলি চমকাইছে, বিজুলির আলোতে তার কাছে মনে হলো এই বৃষ্টির মধ্যে একটা কুকুর দাঁড়ায় আছে তার থেকে প্রায় 3-4 হাত দূরে, এবং বেশ মোটা সোটা ডার্ক কালারের একটা কুকুর, এবং চোখ দুটা জ্বলতেছে, মানে একদম বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে। মানে কুকুর কিন্তু এরকম বৃষ্টির পানি পছন্দ করে না, সে জানে, মানে ইটস সো উইয়ার্ড, অন্যরকম একটা ব্যাপার। তো সে সাথে সাথে যখন ব্লাইন্ডটা ছেড়ে দিবে, এই সময় মনে হলো তার তার ঠিক গ্লাসের ওই পারে, মানে তার সে যেখানে তাকায় ছিল সে কিন্তু খুব ক্লোজলি তাকায় ছিল কাছের এখানে, কার্নালে রিফ্লেকশন পড়ে রুমের, হ্যাঁ মানে বাইরে দেখার জন্য। তার মনে হলো ঠিক কাচের ওই পারে একটা মুখ উঠে আসলো নিচ থেকে, একদম গ্লাসের মধ্যে, এরকম চুল ছাড়া, বড় বড় চুল ছাড়া একটা মুখ উঠে আসলো গ্লাসের মধ্যে, এরকম হাতটা রাখছে একদম তার হাতের সোজা। তো রোহান ভয়ের চোটে পিছন দিকে পড়ে গেছে, সে আর ওদিকে তাকায়নি, পিছন দিকে পড়ে গেছে, পুরো বিছনার উপর ধাপ করে পড়ছে। বিছনার উপর পড়ে সে ভয় কাঁপতেছিল, চিন্তা করলো যেটা কি দেখলাম, কি হলো। তার কাছে মনে হলো যে আমি কি লাইভ কোন হরর মুভি দেখতেছি। তো বেশ ভয় পেয়েছে। তো সেই ভয়ের ফিলিংসটা নাকি একেবারেই অন্যরকম, সেটা আসলে বলে বোঝানোর মতো না বা কোনো কিছুর সাথে মিলানোর মতো না। তো রোহান ভয়ের চোটে একদম তার কাছে ফিল হইতেছে কেউ নাই এবং সে এখানে একা। তো সে মোটামুটি মনে মনে যা দোয়া দরুদ পারে পড়তেছে এবং সে বুঝলো যে এই ইউনিভার্সিটি কম্পাউন্ডটা সুবিধার না। তো সে দোয়া দরুদ পড়ে ওই তার গায়ের মধ্যে কমফোর্টার টেনে চুপচাপ শুয়েছিল এবং তার কাছে মনে হলো যে রাতের যতক্ষণ সে জাগনা ছিল, একসময় তো ঘুমায় গেছে, তার কাছে মনে হলো তার জানালার কাছ দিয়ে কেউ খিচখিচ করে হাসে দৌড়াদৌড়ি করে, খিচখিচ করে হাসে দৌড়াদৌড়ি করে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, রোহান এরকম ঘুম যখন ভাঙছে তখন দিনের বেলা। তো সে উঠছে, উঠে যে তাড়াতাড়ি তার রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে, বের হয়ে যে আবার সে অফিসে যোগাযোগ করলো, বলল যে আমি এখানে উঠছি, এরকম এরকম ব্যাপার, আমার তো এখানে আমার রুম পাওয়ার কথা, আমার রুমকে ফিক্স হয়েছে। বললো যে না, ওইটা এখনো ফিক্স হয় নাই, তোমাকে হয়তো এখানে আরো দুই চার দিন থাকতে হবে রুমটাতে, সো ইটস ওকে। তো তখন রোহান নিচ থেকে জিজ্ঞেস করলো, ওখানে যে বসছিল অন্য একটা মানুষ আর কি, অন্য একটা মেয়ে বসা, তাকে বলতেছে যে ডু ইউ মাইন্ড টেলিং মি দ্য স্টোরি অব দ্য রুম। তো মেয়েটা মানে খুব অবাক হয়ে বলতেছে হোয়াট স্টোরি। তখন সে বলতেছে যে কালকে রাতে আমি যার কাছ থেকে রুমটা বুঝে নিছি, সে আমাকে বলছে যে মানে ট্রাই নট টু গেট স্কেয়ার্ড, আর আমি কিন্তু রাতের বেলা একটু উদ্ভট একটা ভাইব পাইছি এখানে। তো মানে দেখা গেল যে ওই মেয়েটার মুখটা একটু পেইল হয়ে গেল। মেয়েটা বলল কি, ওয়েল মানে এটা কিছু না, ওই নাকি এমনি মানুষজন তো রাতের বেলা, তো এটা একটু নেচারের মধ্যে, মেমোরিয়ালের পাশে মানুষের জন্য একটু ভয় পায়, এর জন্য তোমাকে হয়তো বলছে, আর কিছু না। তো তাই বলে তো মেয়েটা চুপ করে স্যার কোনো কথা বলেনি। তো রোহান গেল যে তার মতো তার দিনের বেলা যে অ্যাক্টিভিটিসগুলো, সে খাবার দাবার কি খাবে এগুলো ম্যানেজ করলো, এগুলো করে তার ওই রুমটাতে অ্যাটলিস্ট তার তো থাকতে হবে দু একদিন, বলছে যে তার রুম ফিক্স হবে না, তো দু একদিন লাগবে। তো সে মোটামুটি এগুলো জোগাড় টোগাড় করে সে ওখানে খোঁজ নিল তার ক্লাস কি হবে না হবে, কবে থেকে কি শুরু হবে, এগুলো মানে টোটাল খোঁজ খবর নিয়ে সে রুম ব্যাক করছে। দুপুরের পরে সে চেষ্টা করতেছিল যে ওখানে খোঁজ নিতে যে বাংলাদেশি অন্য স্টুডেন্ট কে আছে বা কিছু আছে কিনা, বা ইন্ডিয়ান কোন স্টুডেন্ট আছে কিনা, এগুলো সে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছিল। তো বেসিক্যালি কয়েকটা নাম পাইছে বাট কারোর সাথে তার কন্ট্যাক্ট করা হয় নাই। সে এসে সন্ধ্যার পরে তার ঘরে ঢুকলো এবং সন্ধ্যার পর থেকে ইউজুয়ালি ওইটা তখন টাইমটাই ছিল হচ্ছে একটু ওই বৃষ্টির সিজন, মেঘলা মেঘ করে এরকম বৃষ্টি আসলো, বেশ ভালোই বৃষ্টি নামলো সন্ধ্যার পরে। আর রোহান আজকে খাবার দাবার নিয়ে আসছে বেশ, এবং আসার সময় ওখানে ইউনিভার্সিটি এলাকা থেকে বাইরে যে বেশ কিছু খাবার দাবার কিনছে, শুকনা খাবার প্লাস মাইক্রোওয়েভে গরম করে খাওয়ার মতো খাবার, এগুলো কিনে নিয়ে আসছে। তো সুতরাং আজকে খাওয়া নিয়ে চিন্তা নাই, সন্ধ্যার পর সে বসে এইগুলা চিপস চিপস খাইতেছে আর টিভি দেখতেছে বসে বসে, কেবল টিভি। আর বেশ অনেকক্ষণ সময় এভাবে কেটে গেল, তারপরে সে রাতে ডিনার করবে। তো তার ওই মাইক্রোওয়েভেবল খাবার ছিল, সেগুলো গরম করে খেলো, খেয়েটে ঘুমাইতে চলে আসলো, যে চিন্তাগুলো যে শুয়ে পড়ি, শুয়ে পড়ছে। একটা সময় তার চোখ লেগে আসছে, ঘুমাই গেছে, ঘুম ভাঙছে ঠিক জাস্ট লাইক দ্যাট, গতদিনের মতো একটা শব্দে, গতদিনের মতো একটা শব্দে তার ঘুম ভাঙছে। মনে হচ্ছে যে তার যে জানালাটা আছে, জানালাটার মধ্যে কেউ ঠকঠক ঠকঠক করে নক করতেছে, বেশ টকটক টকটক টক করে, এমন করে নক করতেছে জোরে যেটাতে শোনা যায়, মানে মানে শব্দটা অ্যানোয়িং লাগে, এরকম জোরে খুব এরকম নক করতেছে এবং শক্ত কিছু দিয়ে হিট করতেছে গ্লাসটার মধ্যে। তো রোহান মানে উঠে তাকাইলো যে ঘটনাটা কি, একবার চিন্তা করলো যে আমি কালকের মতো দেখি, কিন্তু পরে চিন্তা করলো কালকে তো ভয় পাইছি, এটা কি ছিল, এটা কি আসলে এটা কি কেউ ভয় দেখায় নাকি উল্টাপাল্টা কিছু আছে, এগুলো চিন্তা করতে করতে চিন্তা করলো যে না, আজকে আর জানলার কাছে যাবো না, সে কমফোর্টার গায়ে দিয়ে চুপচাপ শুয়ে আসা। তো কম্পিউটার গায়ে দিয়ে শুয়ে আছে এবং সে মানে দোয়া পড়তেছে মনে মনে, হঠাৎ করে সে খেয়াল করলো যে এই যে নক করাটা এটা থেমে গেল, নক করাটা থেমে গেল, এরপরে নক হওয়া শুরু হলো তার পাশে, মানে সে যে বেডরুমে শুয়ে আছে, বেডরুমের পাশে লিভিং রুম, লিভিং রুমের যে স্লাইডিং ডোর সেটার গ্লাসটা নক হইতেছে ঠক 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 করে, এরকম নক হইতেছে। তারপরে একটু পর সে শব্দ পেল যে ওই স্লাইডিং ডোরটা যদি কেউ সরায় টেনে, যেরকম একটা শব্দ হবে, খ্যাঁস করে একটা শব্দ হবে, সেরকম একটা শব্দ হইল। এই প্রচন্ড ভয় গ্রাস করে ফেললো আসলে রোহানকে। সে বুঝতে পারলো না যে স্লাইডিং ডোর কে খুলছে, প্রচন্ড রকমের ভয় পেয়েছে সে। এবং তার বেডরুমের দরজা কিন্তু খোলা, দরজা খোলা, হালকা আলো জ্বলতেছে সামনের, লাইক কয়েক সেকেন্ডের মধ্যে সামনের আলোটা ঠিস করে নিভে গেল তার। রোহানের মনে হলো যে তার ভেতরের মানে যে ভেতরে যে মনের আলো সেটাও নিভে গেছে ভয়ে, এবং সে বুঝতে পারতেছে কেউ একজন হেঁটে আসতেছে তার রুমের দিকে, এবং মানে তার সারা শরীর জমে গেছে, সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, ভয়ে সে মানে একটা শব্দ করতে পারতেছে না। একটু পরে সে বুঝলো তার রুমে কিছু একটা ঢুকছে, কিছু একটা ঢুকছে। কারণ কি, সে তো বুঝতে পারতেছে না তাকায় কে, মানে সে ভয়ে তাকাইতেও সাহস পাচ্ছে না, তার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে সে। একটু পর দেখলো হাঁটতে হাঁটতে মনে হলো কেউ একজন চলে গেল ওইদিকে, সে বুঝতে তো পুরো হাঁটা, তার মাথার কাছ দিয়ে হেঁটে পাশে মানে তার বিছানার পাশাপাশি এসে একটা কিছু দাঁড়াইল। তো সে এরকম করে হালকা করে ভয়ে চোখটা একটু মেলে তাকাইছে, মানে ভয়ে ভয়ে প্রচন্ড ভয়ে চোখটা মেলে একটু তাকাইছে সে, এরকম করে তার কম্পিউটারটা একটু নিচু করা। সে দেখতেছে যে মাথার কাছে যে জানালা আছে সেটা দিয়ে রাত্রের আলো আসতেছে, মানে অন্ধকার তো হয়ে গেছে, ওই পাশে তো আলো নাই, ওখান থেকে রাত্রের আলো ব্লাইন্ডের ফাঁক দিয়ে আসতেছে, সেটাতে হালকা আলোকিত হয়েছে রুমটা। এর মধ্যে সে দেখতেছে গাঢ় অন্ধকারের মধ্যে একটা গাঢ় ছায়ামূর্তি, গাঢ় ছায়ামূর্তি, মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে আরো জমাট বাঁধ অন্ধকার একটা ছায়ামূর্তি। এবং মনে হইতেছে যে কোন নারী যদি দাঁড়ায় থাকে, শাড়ি পরে দাঁড়ায় যেরকম লাগবে সেরকম কাইন্ড অফ লাইক দ্যাট এরকম। এবং সে ঝুঁকে আসতেছে, সে বুঝতেছে যে একটা মানে চুল, এবং তার যে চুল যে ছাড়া সে চুলের ইয়েও বুঝতে পারতেছে রোহান, যে এরকম ঝুঁকে আসতেছে তার দিকে। তো রোহান প্রচন্ড রকমের ভয় পেয়েছে, সে বিছানাতে পিছাইতে পিছাইতে একদম দেয়ালের সাথে সেটে গেছে। সে দেখলো যে ওই নারী মূর্তিটা একদম তার বিছানার পাশে আসছে, এসে একদম কাছে আসছে। এই জায়গায় একটা পয়েন্ট, যেই জায়গাতে ওই ব্লাইন্ডের ফাঁক দিয়ে হালকা আকাশের আলো বা দূরের আলো একটু এসে পড়ে, মানে হালকা একটা আলোর মতো ছটা আছে ওই জায়গার মধ্যে, যখন মানে সেই যে জিনিসটা ঢুকছে সেটার চেহারাটা এসে পড়ল, রোহান দেখলো একদম অন্ধকার কালো কুচকুচে একটা মুখ, এরকম চুলগুলো ছড়ায় গেছে চারিদিকে, এবং চোখগুলো মনে জ্বলতেছে, এবং তাকে দেখে এরকম করে জিভ বের করলো, লকলকায় জিভ বের করলো। রোহান মানে ভয়ের চোটে মানে সে চিৎকার করে উঠছে, এবং চিৎকার করে সে দোয়া পড়া শুরু করলো, একদম দোয়া পড়তেছে, এবং তার হাতটা সাথে সাথে মনে হলো চেপে ধরছে ওই মূর্তিটা। তো রোহান আরো জোরে জোরে দোয়া পড়া শুরু করলো। এক সময় তার দোয়া পড়তে পড়তে সে মনে হলো যে তার হাতটা ছেড়ে দিছে কিছু, এবং রোহান মানে তার মনে হইতেছে যে সে আর পৃথিবীতে নাই, সে একদম মানে শেষ, এরকম লাগতেছে তার কাছে যে তার ভেতরে সে নাই। তো সে চিৎকার করতেছে আর দোয়া পড়তেছে, এবং তার এনার্জি শেষ হয়ে গেছে, সে ভয় চিন্তা করছে। এবং ওই জিনিসটা যখন তার কাছে চলে আসছিল, তখন একটা উদ্ভট একটা ঘ্রাণ সে পাইছিল। ঘ্রাণটা আসলে মানে কিসের সাথে মিলাবে বলতে পারতেছে না, তবে এটা কোনো খারাপ ঘ্রাণ না, চন্দন কাঠ যেরকম থাকে কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম একটা গন্ধ, এরকম একটা একটা ঘ্রাণ তার নাকে এসে লাগছিল। তো এক সময় সে এরকম মানে ভয়ে সে একদম নিস্তেজ হয়ে দোয়া পড়তেছে, তখনও তার দোয়া বন্ধ হয়নি মুখ দিয়ে। তো সে তখন দেখতেছে যে ওই ঘ্রাণটা আস্তে আস্তে ম্লান হয়ে গেল, মানে ঘ্রাণটা আস্তে আস্তে নাই, এবং সে তখন বুঝতে পারছে তার রোম থেকে কিছু একটা বের হয়ে গেছে ওইখানে, মানে রুম থেকে কিছু একটা বের হয়ে গেল। খুবই আশ্চর্যজনক ব্যাপার, রুম থেকে বের হয়ে যাওয়ার লাইক কয়েক সেকেন্ডের মধ্যে টুপ করে তার বাতিটা যে ছিল মাথার জ্বলে উঠল। তো রোহান এটা মিলাইতে পারে নাই, ওখানে কি বিদ্যুৎ চলে গেছিল কিনা, সাধারণত সে জীবনের পরে আর কোন বিশাল দুর্যোগ ছাড়া বিদ্যুৎ যাইতে দেখে নাই, এর জন্য সেটা মিলাইতে পারে নাই যে বিদ্যুৎ গেছিল কিনা, বাট বাতিটা জ্বলে উঠছে। তো রোহান সাথে সাথে লাভ দিয়ে উঠছে বাতিটা আসার পর, উঠে দৌড়ায় গেছে তার ওয়ালেটের কাছে, ওয়ালেট থেকে সে প্রিপেড কলিং কার্ড কিনছিল, সে কলিং কার্ড নিয়ে সে দৌড় দিয়ে যায় তার ফোন তুলছে, ফোন তুলে সে মানে বাংলাদেশে কল করবে আর কি। তার হাত ঠিক মতো কাজ করতেছে না ডায়ালিং, তো এক পর্যায়ে সে মানে কল করতে পারছে বাংলাদেশে, ফোন ধরার পর তার মা ধরছে, ধরার পর মারে বলতেছে যে সে যে আমি অনেক ভয় পাইছি এরকম এরকম ব্যাপার, তার মারে বলছে। তো তার মা ওখান থেকে দোয়া করা শুরু করছে তার জন্য, বলছে যে বাবা এই দোয়াগুলো পড়ে ঘুমা, এই দোয়া এইগুলা বলতেছে। তো সে বলছে আমি তো সব দোয়া পারি না, সব দোয়া পারি না। তো তখন তার মা বলছে যে তখন বলছিলাম তোরে শিখতে এগুলা, তখন শিখিস না, এবার দেখছিস জীবনে কত কাজে লাগে। তো মানে বাবা দোয়া পড়ে তারপরে ঘুমা, চিন্তা করিস না, রাত পার হয়ে যাবে, আমি দোয়া করতেছি তোর জন্য। তো এটা বলে রোহান খুব ভয় পেয়েছে আসলে। তো সে বলে যে তুমি বলো, তার দাদু ছিল বসে, দাদুকে বলো আমার জন্য দোয়া করতে, কারণ এই জায়গাটার মধ্যে আমি অনেক ভয় পেতেছি। কি অবস্থা কি? তো তার মা বলে যে কালকে যে বলবি যে তোর এই রুম চেঞ্জ করতে, এখানে তোর কোথায় থাকতে দিছে। যাই হোক, রোহান মানে মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে যতক্ষণ কলিং কাটছিল, তারপরে সে চুপচাপ বসে থাকে একটা কোণায় এবং সে তখন চিন্তা করে যে কি করবে। ভয়ে কিন্তু তার লাগতেছে, তার মনে হচ্ছে যে তার আশেপাশে কিছু একটা আছে, এরকম জায়গাটা ভালো না। তো রোহান তখন যে ওই যখন এই মানে কথাবার্তা বলে যখন বুঝতে পারে যে এখন মনে হয় ভোরের সময় হয়ে গেছে, ফজরের সময় মেবি হয়ে গেছে, কারণ সেখানে তো ওর কাছে কোনো আজান নাই বা ওই সময় তো স্মার্টফোন ওরকম ছিল না যে আজান বুঝতে পারবে। তো রোহান যে করে কি ওই অজু করে, বাথরুমে যে অজু করে সে এসে চিন্তা করে যে আমি নামাজ পড়ি। তো যখন ওখানে যে নামাজে দাঁড়ায় তখন সে মানে শব্দ পায় তার জানালার মধ্যে, মনে হলো ধুম ধুম করে কেউ কিল দিল। মানে একটু পরে মনে হলো তা সে নামাজ পড়তেছে, তার রুমের আশপাশ দিয়ে কিছু একটা বিরক্তির সাথে এরকম নড়াচড়া করতেছে যাচ্ছে, এবং তার যে ওই স্লাইডিং ডোরটা ওই পাশে লিভিং রুম ওইটাও কেউ টেনে ঠাস ঠাস করে কয়েকবার মারলো এরকম। তো রোহান কিন্তু নামাজ থেকে উঠে নেই, প্রচন্ড ভয় পেয়েছে, কিন্তু সে নামাজটা শেষ করছে। নামাজ শেষ করে সে যখন উঠছে, উঠে ভয়ে চুপচাপ, আর সে ওই স্লাইডিং ডোর ধরতেও যায় নাই, স্লাইডিং ডোর কে খুলছে কি লাগাইছে কি, সে চুপচাপ যে খাটের মধ্যে শুয়ে আছে, গায়ের মধ্যে তার সে কম্পিউটার দিয়ে চুপচাপ সে শুয়ে আছে এখানে। তো অনেকক্ষণ শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে একসময় আলো ফুটছে, সে দেখছে চারিপাশে। তো আলো ফোটার পর সে চিন্তা করলো যে এখন তো আর আমি অফিস খোলা পাবো না, ওই অফিস খুলতে খুলতে আরো সময় লাগবে। যাই হোক, সে সবকিছু ভাস করে রেখে সে আস্তে আস্তে পাটি পিটিপে লিভিং রুমে গেছে। তো গিয়ে দেখতেছে লিভিং রুমে যে তার যে ওই স্লাইডিং ডোরটা ওইটা পুরো খোলা, পুরো হা করে খুলে রাখছে কেউ, মনে হচ্ছে যে মানে কেউ সে বন্ধ করছে, স্পষ্ট মনে আছে সে ওখানে নবটা নামাই দিছিল রান দিয়ে, আর সেই মানে নবটা উঠাই দিছিল সে নবটা মানে নামানো খোলা। তো সে যে আস্তে করে ওই দরজাটাকে লাগাইলো, লাগায় সে মানে খুব ভয় ভয় টিভি অন করে বসেছিল অনেকক্ষণ। তো মোটামুটি যখন একটু বেলা হলো, বুঝলো যে এখন মানুষজন আসবে অফিসে, তাড়াতাড়ি সে মানে রেডি হয়ে স্নিকার টিনিকার পরে দ্রুত চলে গেল অফিসে, যে সেখানে যে ওই মেয়েটা বসা তারা বলতেছে যে আই ক্যান্ট লিভ ইন দিস রুম। তখন মেয়েটা বলতেছে যে ওই আজকে যে আজকে কিন্তু আরেকটা ডিফারেন্ট মেয়ে বসা, সে বলতেছে যে আই ডোন্ট বিলিভ দ্যাট দে গেভ ইউ দ্যাট রুম, বলে যে ইয়েস ওই রুমটা আমাকে দিছে। তখন মেয়েটাকে সে জিজ্ঞেস করছে কি হয়েছে, মেয়েটা আসলে ওখানে স্টুডেন্ট এবং মেয়েটা ওখানে মানে পার্ট টাইম চাকরি করে। মেয়েটা তখন অফিস থেকে বের হয়ে আসে, বের হয়ে এসে রোহানকে বলতেছে যে ওই রুমটা তো আসলে হন্টেড একটা রুম, তোমার কেন দিছে এটাই তো আমি বুঝতেছি না, ওই রুমে তো তোমার দেওয়ার কথা না, এইখানে যে আসলে ই আছে মানে কাজ করে যে মূল যে মহিলাটা সে আসলে রেসিস্ট, হ্যাঁ তুমি পারলে তার নামে কমপ্লেন করবা, শি ইজ নট রাইট, তোমার ওই রুমটা দেওয়াই উচিত হয় নাই, কারণ কি তুমি ওই রুম হচ্ছে হন্টেড, ওখানে কেউ থাকতে পারে না। ওই রুমটা দেখছো ওখানে একটা মেমোরিয়াল আছে, মেমোরিয়ালের পাশে হচ্ছে ওই রুম, আর ওই রুমের মধ্যে একটা স্টুডেন্ট থাকতো আগে, সে উল্টা পাল্টা ই করতো, এখানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো বা তার মতো কি পূজা করতো সে ওখানে, এবং এরপর থেকে ওই জায়গাটা হন্টেড হয়ে গেছে এবং ওইখানে মানুষকে ডিস্টার্ব করে। ওই যে ছেলে যে ছিল সেও পাগল হয়ে গেছিল, যে ওখানে চর্চা করতো সে পাগল হয়ে গেছিল, ওই রুমে কেউ থাকতে পারে না, ওই রুম কাউকে দেওয়াই হয় না, ওটা তোমার কেন দিল ওই মহিলা, বলে সে রেসিস্ট, তুমি তার নামে কমপ্লেন করবা, এটা এটা বলে বুঝায় তাকে। তো রোহান তখন বলে যে হ্যাঁ এখন তুমি এখন দেখো আমার রুমটা চেঞ্জ করা যায় কিনা আছে। তখন মেয়েটা বললো যে যেমনি হোক তোমার রুম আমি আজকে রেডি করে দিতেছি, তুমি এখানে শিফট করে যাবো আজকে, আমি দেখতেছি এখন। আর এটা কি যে আমাদের যে ইউনিভার্সিটি এটা অনেক পুরনো, এটা হন্টেড, এটা নামে অনেক কথা কিন্তু এমনিও আছে, আর এখানে কিছু ফ্রেটার্নিটি আছে যারা নাকি এইসব অধিভৌতিক জিনিস চর্চা করে, সো ইউ বি কেয়ারফুল যে কোথায় তুমি ইনভলভ হবা কোথায় তুমি ইনভলভ হবা না, দিস ইজ ইয়োর চয়েস। তো মেয়েটা এটা বোঝায়, তো সে রোহানের গুড ফ্রেন্ড হয়ে যায় এরপর থেকে, এবং মেয়েটাই তাকে ব্যবস্থা করে দেয় রোহানকে ওই দিন তার রুম নেয়ার, এবং রোহানের রুমটা ছিল আসলে ওইখান থেকে বেশ খানিকটা দূরে। তো রোহান যখন তার রুমে যায় মানে ফাইনালি এখান থেকে সবকিছু নিয়ে যায়, তো যাওয়ার পরে তখন কিন্তু তার মায়ের সাথে কথা বলছিল, তার মা বলছিল যে ওখানে যাওয়ার পরে নিজেই বিসমিল্লাহ বলে ঢুকবি, ঢুকে ওখানে নামাজ কালাম পড়বি ফার্স্টে, একদম দরকার নফল নামাজ পড়বি, আর তারপরে ওখানে দোয়া দরুদ পড়ে যতটুকু পারিস দোয়া দরুদ পড়ে ফু দিয়ে থাকবি, আর এই করবি না ঘরের মধ্যে কোন রকম ধূমপান টুমপান করবি না, এগুলো করবি না কিন্তু খবরদার, আর এই তো। যাই হোক, তার মা অনেক রকম উপদেশ দেয়। তো রোহান তার ওই রুমে ঢুকে যে ওইগুলো সে মেনটেন করে, মেনটেন করার পরে সে ওই রুমের মধ্যে উঠে। আর পরবর্তীতে রোহান ওখানে ছিল বেশ অনেকদিন এবং সে শুনছে যে ইউনিভার্সিটির ওই কিছু এলাকা আছে এগুলো মূলত বেশ হন্টেড, এবং সে যে রুমটা তাকে দিছিল ওই মহিলা ইচ্ছা করেই তাকে দিছিল সাফারার করার জন্য। মহিলা আসলে একটু রেসিস্ট ছিল, সে দিছিল তাকে ওইখানে, কারণ ওই রুমে নাকি আসলে মানুষ থাকতে পারে না। এবং ওই যে মেয়েটা যে ঘটনা বলছে এটা সত্যি ঘটনা, ওইখানে এরকম জিনিসপত্র ঘটে, মানুষজন ওখানে থাকতে পারে না, থাকতে দেয় না, কোনো খারাপ এন্টিটি ওইখানে আছে। আর ওই রোহান পরবর্তীতে ওখান থেকে সরে যায়, রোহান পরবর্তীতে অন্য তার ওখানে বাঙালি ই পায়, ফ্রেন্ড পায়, এবং তার সাথে আলাদা জায়গায় বাসা নিয়ে চলে যায়। ও আর সে তখন চার সে ইসে থাকতো না, রমে থাকতো না, বাসা থেকে ড্রাইভ করে আসতো, ইউনিভার্সিটিতে যেত আর কি। তো যাই হোক, এই ছিল রোহানের ঘটনা যেটা সোহান শেয়ার করেছে আমাদের কাছে। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনারা অনেকেই বিদেশের ঘটনা শুনতে চাইছিলেন অনেকদিন ধরেই, অনেকেই বলছিলেন বিদেশের ঘটনা কথা, তো আজকে একটা শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com, which is odbottoree@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আরও পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, আরও পাঠিয়ে দিতে পারেন মিথ, এবং কোনো আরবান ঘটনা বা সাবার্বের ঘটনা বা গ্রামের ঘটনা যে কোনো কিছু আপনারা পাঠিয়ে দিতে পারেন। যারা বিদেশে আছেন তারা পাঠিয়ে দিতে পারেন বিদেশের ঘটনা কালেক্ট করে। আমি কিন্তু আসলে চাই যে যারা বিদেশে আছেন তারা আমাদের সাথে বিদেশের সেখানকার লোকাল ঘটনাগুলো শেয়ার করেন, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। আমি যখন বিদেশে ছিলাম আমি কিন্তু এই কাজটা করতাম, আমি গিয়ে গিয়ে ঘটনা শুনতাম মানুষের কাছে, এবং আমি যেই দেশটাতে ছিলাম সেখানকার মানুষরা বেশ ফ্রেন্ডলি ছিল, তারা এই অধিভৌতিক ঘটনা শেয়ার করে বেশ মজা পেত, এবং তারা বলতো তাদের এলাকায় কি ঘটেছে বা ওই এলাকার অতীতে কি ঘটতো, এইসব জিনিসপত্র কিন্তু শেয়ার করতো তারা, এবং আমি খুব ইন্টারেস্ট নিয়ে শুনতাম। এমন কিছু জায়গা ছিল, মানে যেমন আমি একটা লোককে চিনতাম, তাকে আমরা দুষ্টুমি করে ডাকতাম সাব জিরো। যাই হোক, তখন বয়স অনেক কম ছিল, টিনেজার ছিলাম, তো সাব জিরো থাকতো, সাব জিরো ওকে বলতাম। আর ও একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার ছিল, ওর বাসাটা এমন জায়গায় ছিল উডস এর ভিতরে, মানে গাছগাছালি চারিদিকে এবং মাঝখানে ওর বাসাটা, তো মানে ওইটাই একটা হন্টেড জায়গার মতো। আমার যেসব বিদেশি বন্ধু ছিল তারা ওর নিয়ে মজা করত, তারা মনে করত যে সে একটা উইয়ার্ড পার্সন অথবা সে একটা ওয়াকো, হ্যাঁ এটা মনে করতো তারা। তো আমরা যেতাম ওকে ওর সাথে দুষ্টুমি করতে, তো ও একটা পাইথন পালতো, বেশ বড় পাইথন, এবং সে পাইথন দিয়ে আমাদেরকে ভয় দেখাইতো, সে সামনে নিয়ে আসতো আর কি। তো যাই হোক, তো এই উডস এ ঘেরা যে বাসাটা এটার মধ্যে কিভাবে থাকতো রাতের বেলা, এটা কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে বেশ ইন্টারেস্টিং। তো ওই যে সাব জিরো যে ছিল, যাকে সাব জিরো ডাকতাম আর কি, তো ও অনেক কিছু বলতো যে তার এলাকা সম্বন্ধে। সে বলতো যে এই এলাকায় অতীতে কি ঘটছে, তার দাদা কি দেখছে এখানে, তারা ওইখানকার লোকাল নেটিভ, নেটিভ বলতে নেটিভ পিপল না, সে একজন হোয়াইট ম্যান, কিন্তু সে মানে বলা চলে তার দাদার থেকে ওখান থেকে আসে বা দাদার দাদা আসছিল ইউরোপ থেকে। তো ওইখানে কি কি ঘটতো সে বলছে, সে কিন্তু বলছে যে তার এলাকাতে ডাইনি ছিল, হ্যাঁ ওখানে ওইখানে ডাইনি ছিল। সে বলছে যে আমার এই যে এলাকাটা দেখতেছো তুমি, এখানে এই উডজের এইখান দিয়ে ওইখানে যে ডাইনি থাকতো, এবং এই ডাইনি কিন্তু মানুষ আসলে তাকে খেয়ে ফেলতো, তো এইগুলো রান্না করে খেয়ে ফেলতো, এগুলো বলতো সে। মানে আমি মজা পেতাম বা আমার বন্ধুরাও মজা পেত, দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড অন দিস থিংস। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু। তো আমি চাই আপনারা যারা আছেন বিদেশে, আপনারা যারা আছেন ইউরোপে বা আমেরিকাতে, আপনারা আপনাদের এলাকার মানুষের কাছ থেকে, লোকাল মানুষদের কাছ থেকে কিছু ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠান, বেশ ইন্টারেস্টিং লাগে কিন্তু এরকম ঘটনাগুলো। আসলে আমার যা বলার ছিল আমি তো অনেকগুলো শেয়ার করে ফেলছি, এখনো যদি রিকল করি হয়তো কিছু বেরোবে। আমাকে অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আগে রেডিওতে শেয়ার করেছেন সেই ঘটনাগুলোকে আবার আনা যায় না, আসলে হ্যাঁ অবশ্যই আনা যায়, তবে সেগুলো ওয়াইডলি মানুষ শেয়ার করে বেড়াচ্ছে। আমি দেখছি যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় মানুষ ওই রেডিওর প্রোগ্রামগুলোকেই কেটে কেটে কাটপিস করে শেয়ার করতেছে, তো সেটাকে আমি যদি আবার শেয়ার করি তো এটা কেমন হবে, জিনিসটা দুই রকমের শেয়ারিং হয়ে যাবে, ঠিক না? এই কারণে আসলে শেয়ার করা হয় না। তবে আমি দেখি, আমি কিছু ঘটনা, বিশেষ করে আমার পার্সোনাল, আমার সাথে ঘটা কিছু ঘটনা বা আমার কাছে ভালো লেগেছে এই ঘটনাগুলো আমি খুঁজে বের করে চেষ্টা করব একটা এপিসোডে নিয়ে আসতে আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে একটা জিনিস কিন্তু আপনাদের করতে হবে, যেটা হচ্ছে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায় এবং আমিও ইন্টারেস্ট পাই অদ্ভুতরে তৈরি করতে, আমার মডারেটররাও যাতে এটাতে একটা ইন্টারেস্ট পায়। আসলে অনেক কাজকর্মের মাঝে এই কাজটা করতে গিয়ে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন একের পর এক এপিসোড তৈরি করি তখন কিন্তু বেশ পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। প্রসেসটা আপনাদেরকে হয়তো আগে বলেছি যে ঘটনা পড়তে হয়, ঘটনা স্টুডিও করতে হয়, ঘটনা নিতে হয়, সেটা তারপর শেয়ার করতে হয়, স্টুডিও ওয়ার্ক আছে, সব কাজ শেষ করে আপনাদের সামনে আসতে হয়, বসতে হয় লাইভে। তো এই হচ্ছে ব্যাপার। তা আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ সামনে চলে আসবো আরো একটা এপিসোড নিয়ে, যদি বেঁচে থাকি দোয়া করবেন যাতে চলে আসতে পারি আপনাদের সামনে। ইনশাআল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।